This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. প্রিয় শ্রোতা, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920। রবি উৎসবের রাতে আপনাদের সবাইকে স্পেশালি ওয়েলকাম। ঈদ যেহেতু, সেহেতু একটা বিশেষ ব্যাপার থাকবে হ্যালো 8920 তে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, কে রয়েছেন আজকের বিশেষ অতিথি, তার সম্পর্কে একটু পরেই বলবো। তবে হ্যালো 8920 যে টিম, সেই পুরো টিম আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আপনার সঙ্গে রয়েছি আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে রয়েছে হ্যালো 8920 টিম, খালিদ, শাকিল, লোবান এবং সাফরিন। আর আজকে যে মানুষটিকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার পরিচয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষই জানে, কিন্তু তাকে আমি একটু ভিন্নভাবে চিনি। তার যে নামটি সে ছোটবেলায় পেয়েছিল সেই নামটি যদি বলি তাহলে অনেকে হয়তোবা চিনবেন, কিন্তু পরবর্তীতে সে যে নামটি ধারণ করেছিল ঠিক কিছুদিন পরে সে নামটি বললে অনেকে কনফিউজ হয়ে যাবেন। এবং শেষ পর্যন্ত সে যে নামটি নিয়ে আমাদের মাঝখানে আছে, সেই মানুষটির নামটি যদি আমি নেই তাহলে সবাই এক বাক্যে তাকে চিনে যাবেন। প্রথম নামটি ছিল শাহাবুদ্দিন, ক্লাস নাইনে পড়ার সময় হল মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। আমার মনে হয় যেটা, যে মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী বললে কেউই চিনবেন না, কিন্তু যদি বলি ফকির শাহাবুদ্দিন তাহলে এক নামেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে চিনবে। বর্তমান সময়ে ফোক গানকে, লোকজ গানকে ভিন্ন মাত্রায় দেশ এবং দেশের বাইরে যে মানুষটি নিয়ে গিয়েছেন, আমি বলতে পারি যে ফোক গান নিয়ে রীতিমতো আন্দোলন করছেন, সেই মানুষটি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় ফকির শাহাবুদ্দিন। কিন্তু ফকির শাহাবুদ্দিন হয়ে ওঠার গল্পটা কিন্তু একদিনের নয়, অনেক লম্বা কাহিনী এবং পুরো জীবনের গল্প জুড়েই অনেক চড়াই উতরাই। আমরা তাকে স্বাগত জানাবো এবং আমরা সেই শুরুর দিকে ফিরে যাব। ঈদ মোবারক।
ঈদ মোবারক সবাইকে। রেডিও এবিসি যারা শুনছেন, পৃথিবীর যেখানেই বাঙালির বসবাস, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, রেডিও এবিসি 89.20 যারা শুনছেন তাদেরকে মোবারকবাদ, সাধুবাদ, শ্রদ্ধা, ভালোবাসা, যার যার ধর্মমতে আমার আদাব সালাম গ্রহণ করবেন। আর আপনারা যেখানে থাকবেন, যারা এবিসি রেডিও শুনবেন, তাদের রিজিক, ইজ্জত, হায়াত, ধন দৌলত সবকিছু আমি আমার মালিকের কাছে গচ্ছিত করে দিলাম, আপনারা শান্তিতে থাকবেন।
নিশ্চয়ই, আপনার এই শুভকামনা দিয়ে আমরা শুরু করছি ঈদ স্পেশাল হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই আপনার জানা আছে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওখানে ফকির শাহাবুদ্দিনকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, চাইলে ওখানে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন এবং ফকির শাহাবুদ্দিনকে নিয়ে আমরা নানা রকমের আপডেট ওখানে তুলে দেবার চেষ্টা করছি। facebook.com/hello8920। আমি যে কথাটা শুরুতেই বলছিলাম যে আজকের ফকির শাহাবুদ্দিন কিন্তু একটা লম্বা কাহিনীর মধ্য দিয়ে, সেই ছোটবেলায় শাহাবুদ্দিন এবং যখনকার সময়, আমি যতদূর জানি যে আপনি যে সময়টাতে লুঙ্গি পড়তেন, স্কুলে যেতেন, ওই সময় শাহাবুদ্দিনকে বাংলাদেশের মানুষ কিন্তু চেনে না। আমরা ঠিক ওই ছোটবেলাটা থেকে শুরু করতে চাই।
না, আসলে চেনার কথাই নাই। আমি কিন্তু আসলে বেসিক্যালি একেবারে একটা গ্রামের ছেলে। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে, জালিয়াঘাটা গ্রামে।
জি।
আর আমার বাড়ির পাশে হচ্ছে একটা নদী, যে নদীর সাথে আমার সম্পর্ক, আত্মার সম্পর্ক, মায়ের সম্পর্ক, ভাই বন্ধুর সম্পর্ক, যে নদীর সাথে আমি একাকার হয়ে দুরন্ত শাহাবুদ্দিন নদীতে ঝাঁপ দিতাম, নদীতে গোসল করতাম, যদিও পানিটা ছিল লবণাক্ত, কারণ আমার বাড়ি হচ্ছে তিব্বত বেঙ্গলের উপকূলে, আমরা মানুষ বঙ্গোপসাগরে পারি। আর আমার বাড়িটা তো অদ্ভুত একটা জায়গায় অবস্থিত, যে আমার বাড়ির 1.5 থেকে 2 কিলো হচ্ছে বঙ্গোপসাগর, মানে পশ্চিমে, আর পূর্বে হচ্ছে 1.5 থেকে 2 কিলোর মধ্যে হচ্ছে পাহাড়। আর পাহাড় সমতলের এই জায়গাটা হচ্ছে আমি ফকির শাহাবুদ্দিনের জন্ম। আমি শাহাবুদ্দিন, আমার বাবার নাম হচ্ছে নূর আহমদ চৌধুরী, বিদেশে থাকতেন, উনি শিপে চাকরি করতেন।
ওকে।
আমার মার নাম হচ্ছে মেহরাজ খাতুন। আমরা 4 ভাই 1 বোন।
জি।
আমি সবার ছোট, বড় ভাই রিটায়ার্ড, মেজো ভাই হচ্ছে একজন বিশিষ্ট ব্যাংকার, আর আমার ইমিডিয়েট বড়টা বাড়িতে থাকে, আর আমি ফকির শাহাবুদ্দিন ঢাকায় থাকি।
বোন নাই?
আমার এক বোন,
আচ্ছা,
তার নাম হচ্ছে আনোয়ারা বেগম।
ওকে।
আমার ভাইগুলির নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ চৌধুরী, আমিন চৌধুরী, আক্তার কামাল চৌধুরী, আমি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। তারপরে যে কথাটা বললেন যে একজন শাহাবুদ্দিনের সাথে কথা বলবো, আমি সেই হিসেবে আপনার সাথে কথা
বলবো। প্লিজ,
আমি শ্রোতাদের অনুরোধ করব, আমি শাহাবুদ্দিনকে গল্প বলার পরে তারা যেন ফকির শাহাবুদ্দিন না আসে, তারা শাহাবুদ্দিনের পরে আসবে। লেখাপড়া শুরু করলাম, যখন আমি ম্যাট্রিকুলেশন দিচ্ছিলাম, ম্যাট্রিক দিচ্ছিলাম, যে রেজিস্ট্রেশন করার আগে আমার পারিবারিক যে পদবি সেই নামটা আসবে, তারপর ফকির শাহাবুদ্দিনের গল্প।
ওকে
কিপ্রিয়ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যালো 89.2 এই টিমকে আমি মোবারকবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই, চলুন।
আমি একেবারে একটা গ্রামের ছেলে, বলতে গেলে আমারটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, যদিও চৌধুরী বংশের ছেলে আমি। অগাধ জায়গা জমি ছিল, তারা তার চাকরি বাকরি করতেন না, তারা জমির উপরে চলত। আমি সে বংশের একটা ছেলে। আমি লেখাপড়া করেছি হচ্ছে, আমার এখনো মনে আছে যে আমার বোন আনোয়ারা বেগম আমাকে স্কুলিং এ ভর্তি করে দেয়, সেটা হচ্ছে জালিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয়।
আচ্ছা,
তো সেখান থেকে আমি লেখাপড়া করার পরে ক্লাস থ্রিতে আমি স্কুল ফার্স্ট হলাম। যখন আমি ক্লাস থ্রিতে স্কুল ফার্স্ট হলাম, তখন সেখান থেকে আমি আমার উপজেলায় চলে গেলাম। তখন থেকে টেন্ডেন্সি, আমি ক্লাস থ্রি স্টুডেন্ট, আমার আম্মা বাবু এত দূরে যাবি কেমনে, 2-3 মাইল দূরত্বে। আমার কিন্তু একটা অদম্য বাসনা থাকতো সে সময়।
উপজেলার স্কুলে গিয়ে ভর্তি হলেন নাকি উপজেলাতে এনে যাওয়া আসা?
উপজেলার স্কুলে গিয়ে ভর্তি হলাম।
আচ্ছা আচ্ছা,
আমি আমার গ্রামের স্কুল ছেড়ে,
ওকে,
প্রাইমারি স্কুলে।
ওই ছোটবেলাতেই টেন্ডেন্সিটা,
টেন্ডেন্সি 3 পাস করে 4 গিয়ে ভর্তি হলাম, এটা হচ্ছে জলদি প্রাথমিক বিদ্যালয়। এবং ইন্টারেস্টিং ঘটনা, সেখানে তো যারা আমরা যারা মফস্বলে থাকতাম, উপজেলায় যারা থাকতো, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু একটু আপগ্রেড, চলন বলন কথাবার্তা ড্রেস এভরিথিং। তখন মনে করলাম আল্লাহর একটা ভালো জায়গায় আসলাম। সেখানে আমি প্রাইমারি স্কুল পাশ করলাম, পাশ করে বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানে আমি ভর্তি হলাম হাই স্কুলে। হাই স্কুল পাশ করে আমি আসলাম চিটাগাঁয়ে। আমার ভাই আবার চাকরি করতেন সোনালী ব্যাংকে।
আচ্ছা,
সেই সুবাদে আমার ভাই আমাকে নিয়ে আসলো চিটাগাঁয়ে। চিটাগাঁয়ে আমি 2-3 বছর ছিলাম। আমি ওমরগনি এমএস কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছি। ইন্টারমিডিয়েট করার পরে ভাই চিন্তা করলো অনার্স, এটা একটা বিশাল লেংথি প্রসেস, তখন তো আবার জেম ছিল।
জি,
ডিগ্রি পাশ করো, ডিগ্রি পাশ করে চাকরি বাকরি করো, সংসার করো, এ হচ্ছে তাদের ধারণা। হ্যাঁ, তা আমি হাজি মোহাম্মদ মহসিন কলেজে ডিগ্রিতে ভর্তি হলাম। পরীক্ষাটা দেব সেই সময় একটা বিজ্ঞানের সর্বনাশ, পরীক্ষা পাশ করলেই তো আমাকে আর শেষ আমি তো চাকরিতে ঢুকে যাবো। ওখান থেকে পালিয়ে আসলাম ঢাকায়।
পরীক্ষা দিলেন না?
না, ভাই আর ভাবি কেন, আমি কিন্তু ভাবির বাসা থাকতাম। সেখান থেকে পালিয়ে আসলাম ঢাকায়। আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল হচ্ছে সমীর, সমীর কান্তি রয়, সে এখন থাকে কলকাতায়। তার বোন এখানে থাকতো, তার বোনের নাম ছিল ইঞ্জিনিয়ার।
আচ্ছা,
সে আমাকে চট্টগ্রাম মেইলে করে নিয়ে আসে। এ হচ্ছে ঢাকা। ঢাকাতে আমি জগন্নাথে ম্যাথমেটিক্স অনার্সে এডমিশন নিলাম। এডমিশন নিয়ে আমি অনার্স কমপ্লিট করলাম। ওই সময়টা আমাদের ওখানে মাস্টার্স তেমন ছিল না জগন্নাথে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স আন্ডারে করেছি।
জি,
এ হচ্ছে আমার লেখাপড়ার কাহিনী।
জি,
আপনি যেটা বললেন যে ছোটবেলায়, আমি এইগুলি বলার পিছনে শুধু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার এই কথাগুলি যে কেউ শুনে। আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরই একজন টিম, যে শাকিল ভাই,
শাকিল,
উনি আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি কি, যদি লেখাপড়া করতে চায় সেটা কিন্তু ঢাকা, নিউ ইয়র্ক, আমেরিকা, গ্রামের একটা অজপাড়াগার স্কুল, যদি একটা ছেলে মেয়ে লেখাপড়া করতে চায় তাহলে তার জন্য সব জায়গায় কিন্তু শিক্ষাটা আছে।
জি,
সেটা ঢাকায় হতে হবে, এমন কোনো কথা নেই।
জি,
সেটা মোবাসলেও যেমন লেখাপড়া করতে পারে, ঢাকায়ও তা লেখাপড়া করতে পারে। আমি সবার উদ্দেশ্যে সে কথা বলছি, নাহলে আমি ফকির শাহাবুদ্দিন আজকে এত লেখাপড়া করতে পারতাম না বেসিক্যালি।
জি,
অদম্য স্পৃহা থাকা লাগবে। আমি ছোটবেলায় আমার জীবনটা কাটিয়েছে 8-10টা যারা কৃষকের ছেলের মতো। আমার বাপ তেমন চাষাবাদ পারতেন না, সারাটা জীবনে বিদেশে থাকতো। আব্বা শেয়ারিং ডেজে চলে আসলো, আসবো আর যাইনি। তখন কি করবে, একটু তোমাদের দেশের পরিস্থিতি খারাপ, আমরা অর্থনৈতিকভাবে কিন্তু এত সচল ছিলাম তাও বলা যাবে না। সেই মুহূর্তে আমি ওই ক্লাস 1-2 যখন আমি লেখাপড়া করি, তখন আমার একটা টেন্ডেন্সি থাকতো আমি আমার আব্বাকে একটু হেল্প করি, আমি আমার মাকে একটু হেল্প করি। তা আমার ইমিডিয়েট বড় যেটা আছে আক্তার কামাল চৌধুরী, তিনি কিন্তু কোনো কাজ করতেন না। তিনি আজ অব্দি পর্যন্ত, ওনার ছেলে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, আজ অব্দি এখনো সে কিন্তু কোন চাকরি বাকরি করে না, কারণ তার বিশ্বাস চৌধুরী বংশের ছেলে কোন চাকরি করবে কেন। তখন থেকে আমি ওই যে বড় বড় কচু আছে না, কচু বা 2-3টা শাকসবজি বাজারে নিয়ে যেতাম, নিজে নিজে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতাম, হয়তো 2 টাকা পাঁচশিকা নাকি দেড় টাকা পাইতাম, সেটা দিয়ে মার জন্য পান সুপারি পারলে একটু কেরোসিন নিয়ে আসতাম।
বাহ, চমৎকার।
কেরোসিনের প্রতি আমার খুব দুর্বলতা ছিল, কারণ আমি সারাটা রাত্রে লেখাপড়া করতাম, দিনে দুরন্ত বোনা রাত্রে। কিন্তু এই জন্য আমার মা কিন্তু কতবার এসে যেটা কুপি, আপনার কুপি বলেন, আমরা স্যারাক বলি চিরিয়ানের ভাষায়, এসে নিভিয়ে দিত, ভরা লাগবে না, তেল খরচ হচ্ছে না। আমার একটা অভ্যাস ছিল, আমি ভোরবেলায় অর্থাৎ আজানের আগে উঠে যেতাম, এখনো সেই অভ্যাসটা কিন্তু আমার আছে।
চমৎকার।
আমি ভোরবেলা থেকে কিন্তু সকাল সাতটা সাড়ে সাতটা লেখাপড়া করতাম, এটা কিন্তু আমার এখনো আছে। আমি তো লেখাপড়া করি আর মা বাবা আমার দিকে তেমন কোনো খেয়াল নাই, আর আমার ওই যে বড় ভাইটা সত দুরন্ত বনে আছিল, তো সে বেশি লেখাপড়া করে নাই, সে আন্ডার মেট্রিক এর মধ্যে সে মানে তার লেখাপড়া
গেছে।
তাকে আম্মাই বলতো ধর এই জিনিসটা বাজারে একটু বিক্রি করি যায়, তখন থেকে তার কিন্তু মান সম্মান খুব বেশি, আমি বিক্রি করবো মানে। আমার কিন্তু একটু লজ্জা শরম কম ছিল, আমি ওই মায়ের কথায় যাইয়া একটু বিক্রি করতাম, হয়তো মুরগির ডিম পারছে তো ডিম তো আর কত খাওয়া যায়, একটু বেশি হয়ে গেল দশ বারো চোদ্দটা ডিম হলে এটা আমি বগল করে নিয়ে ও বাজারে গিয়ে বসে থাকতাম। এটা কিন্তু আমার কিন্তু খুব ইন্টারেস্ট লাগতো, ভালো লাগতো, মানে পিছনে থাকি এটা বিক্রি তো পয়সা পাবো, চাই পয়সাটা দিয়ে আমি নিজে গুছাবো তা না, মানে এটা নিয়ে যে মায়ের জন্য এটা এটা না, মায়ের মুখে আমি হাসি ফুটাবো, এটা আমার একটা টেন্ডেন্সি। মা আমার খুব আদর করতেন। তো আমার গ্রামে একটা হাট হচ্ছে মুন্সির হাট, সে হাটটা বসে আছে বৃহস্পতিবার এবং সোমবার, ওরা মোটামুটি পাঁচটা থেকে শুরু করতো, রাত দশটা বাজে কিন্তু বাজার শেষ, যার যার মালপত্রে তারা বাসা চলে যেত। ওই আমি কিন্তু সকালে উঠতাম, ভোরবেলা উঠে গিয়ে ওই যে হাটে ভাঙা হাটে যাইতাম, আস্তে আস্তে একটা একটা প্রতিটি দোকানে দোকানে পোশাক খুঁজতাম, কোনোদিন এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছ আনা গুরগির পাইলে আর সকালবেলাতে এটা পুরো পাঙ্খা, আমি এটা নিয়ে মনে করেন দোকানে গিয়ে কিছু খাইলাম অমুক করলাম বাজার করিতাম। তো সেখান থেকে আমি স্কুল থেকে আসতাম, আর আমি কিন্তু আসলে কিবরিয়া ভাই
জি
আমি কিন্তু চাষাবাদ করেছি, আমি ম্যাট্রিক পর্যন্ত কিন্তু আমি নিজের হাতে ধান রোপণ করেছি, নাঙ্গল চালিয়েছি, ধান কেটেছি, নিজের কাঁধে বইয়ে বিল থেকে কিন্তু ধান আনছি, এবং আমি একটু গরু পালতাম, সেই গরুর জন্য কিন্তু খড় নিয়ে আসতাম।
আহা,
তা আমরা কিন্তু চাষ খুব কম করতাম, যার ধরুন গরুর জন্য সারা বছরের খাদ্যটা থাকতো না
জি,
তখন আমরা আব্বারা বলতাম পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে একটা খড়ের গোদা কিনতাম, সেটা আমার বাড়িতে নিয়ে আসতাম, ওই আমি আর আমার ভাই
জি,
ওর একটু বুঝে ভাই চলো গরুটা তো বসে থাকবে, তার ওগুলো নিয়ে আসতাম। ম্যাট্রিক পর্যন্ত সেটা গরুটা ছিল, আমি যখন পাস করে পেলাম আর গরুটা বিক্রি করে দিয়ে শেষে কইলে গেলে গেল। তো আমি স্কুল থেকে আসতাম বিকালবেলা, কোনোদিন আসতাম এসে গরুগুলো নিয়ে মাঠে যাইতাম, সে মাঠে গিয়ে গরু তো ঘাস খাইতো, আর আমরা দিক দিয়ে আমাদের কিছু বান্ধব বান্ধব ছিল, আমার মনে আছে এখনো, আমার ফুফু ছিল হচ্ছে বাসি, আমার স্বাস্থ্যবিন্দু সকিনা, আর আমার পাড়াত বোন ছিল হচ্ছে, এদেরকে নিয়ে কিন্তু আমার কিন্তু বন্ধুত্ব, এটা জগৎ।
আচ্ছা আচ্ছা,
সেটা নিয়ে সেই বিলের মাঝে কিন্তু বউ বউ খেলতাম, আমি আবার একটু জামাই সাজতাম, ভালো লাগতো ওই দুরন্ত বানা ওই ছোটবেলাটা। আসলে আমি বলি লাকি, আমি আমার গ্রামের জীবনটা যেভাবে ভোগ করেছি আমি শহুরের জীবনটা সেভাবে ভোগ করেছি, নট অনলি শহুরে,
এটা আপনাকে দেখলে বোঝা যায়,
সারা পৃথিবীর জীবনটা কিন্তু আমি সম্পর্কে জানি। যার ধরুন আমার কাছে যে নিউ ইয়র্ক সিটি যে কথা, আমার গ্রামের বাড়িটাও সেই কথা, ঢাকাও সেই কথা,
চমৎকার।
আর পৃথিবীর নিয়ে কোনো কোনো লোভ আমার কিন্তু নেই, যেহেতু আমি সবকিছু দেখেছি। প্রাইমারি স্কুলে থাকা সত্ত্বেও আমি এগুলো করতাম, এই করে করে আমার গ্রামের জীবনটা গেল। তখন আমি ম্যাট্রিক পাশ করলাম 1985 সালে, তো ম্যাট্রিক পাশ করছি, বাট আমি কিন্তু প্রথম শ্রেণী পাইনি, তখন 600 নম্বর হলে কিন্তু ফার্স্ট ডিভিশন পাওয়া
যায়,
আমি পাইলাম 585, আমি আর ফার্স্ট ডিভিশন পেলাম না। ইন্টারমিডিয়েটে কি বলবো, সেম জিনিস, আমার ম্যাট্রিকের নাম্বার ছিল 585, ইন্টারমিডিয়েটের নাম্বার হচ্ছে 586।
আপনি এক প্রোগ্রেস করেছেন,
এক প্রোগ্রেস,
কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। ওকে,
যাই হোক, আমার ভাই আমিন চৌধুরী মানে চিটাং শহরে থাকতেন, আমার ভাই আমাকে চিটাং নিয়ে আসলে একটু লেখাপড়া করার জন্য।
আচ্ছা,
তো যেহেতু ফার্স্ট ডিভিশন পাইনি, সেখানে আমি সিটিয়ান কলেজে চান্স পেলাম না, মহসিন কলেজে চান্স পেলাম না, সিটি কলেজে চান্স পেলাম না, কমার্স কলেজে চান্স পেলাম না, খুব বাঘা বাঘা কলেজ এগুলি। আমার ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল, যে গ্রাম থেকে তোরা নিয়ে আসলাম, তুই তো কোনো জায়গায় ঠিক আছিস না, সবসব বসে আছে ভাইয়ের ডরে, কি করবো আর। তখন এই অমরগণি এমএস কলেজ গিয়ে ভর্তি হইলাম।
আচ্ছা আচ্ছা,
সেখানে একটা সুবিধা হতো যে আমার এখন সেই অভ্যাসটা খুব ভালো, যেখানে পরীক্ষা লাগে না সেখানে আমার খুব ইন্টারেস্টিং লাগে, এটা যতই হোক পরীক্ষা দিতে আমার ভালো লাগে না।
ওকে,
আমি এমএস কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হলো, সেখানে তো লেখাপড়া করছি, ভাই বলছে খবরদার কিন্তু ফার্স্ট ইউনিট হবে, তোর ডাক্তারিতে এডমিশন নিতে হবে। তখন আমি পাইলাম 586 মার্ক।
আচ্ছা,
ভাইয়ের মন খারাপ, সেখান থেকে আবার সেই যুদ্ধ শুরু, না পারলাম না হতে ডাক্তার, না পারলাম না ইঞ্জিনিয়ার, ভাইয়ের খুব আশা, বাপেরও আশা। কিন্তু কি বলবো, ইন্টারেস্টিং, আমার কখনো কোনোদিন কোন অবস্থায়, আমি আমার শ্রোতাদের জানাচ্ছি, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একটা চাকরিজীবী হব, আমার এটা ভালো লাগতো না,
ন্যাচুরালি ভালো লাগতো না।
না, আপনি দেখেন কত বড় স্পর্ধা তখন থেকে, আমি কি আমি থাকবো হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো থাকবো, আমার মনে হচ্ছে আমি তাই করবো।
বাহ, চমৎকার।
আরে বন্ধু, আরে কর তোমার মনে জাহালয়, গানটা তো জানতাম না তখন, তখন থেকে নীতিটা বিষয় ছিল।
জি,
যাই হোক, আমি এমএস কলেজে লেখাপড়া শেষ করলাম, করে তো ভাই বলছে দেখো তো তার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারলি না, তো আমাকে গিয়ে ভাই বলছে একটা কাজ কর, পলিটেকনিক্যাল গিয়ে ভর্তি হ। আমার মনে আছে জনাব কোরবান আলী সিয়া বলে,
জি,
উনি ছিলেন দ্য হেড অব দ্য ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে। ওখানে ভর্তি ফর্ম নিয়ে আসলাম, একজন বন্ধু বললো, বন্ধু কি তুই ডিপ্লোমা পাস করবি, তা তোরা জীবনটা রইলি কি, একটা ইন্টারমিডিয়েট পাস করবি, একটা ডিপ্লোমা সেম জিনিস। তখন আর এটা ভর্তি হলাম না, ভাইয়ের বললাম ঠিক আছে পরীক্ষা তোকে দিচ্ছি, দেখা যাক কি হয়। মানে ভাই চাচ্ছিল তাড়াতাড়ি লেখাপড়াটা কুইট করে আমি একটা চাকরিতে ঢুকাই দিবে, আমি চাকরি করবো, বিয়ে করবো, শাদী করবো, এই ধারণা, আর আমার তো ধান্দা আর একটা, এটা আমি আর কারো কই না। যাই হোক, ভাবির বাসা থাকতাম, ভাবি খুব আদর করতো আমাকে।
জি,
তো সেখান থেকে মহসিন কলেজে ভর্তি হলাম বিএসসিতে, বিএসসি 2 বছর কমপ্লিট করলাম। আমার একটা চিন্তা, একই
সবই তো কমপ্লিট হয়ে যাচ্ছে,
ডিগ্রি পাস করলে আমি করবোটা কি, চাকরি করতে হবে, ওই যে ভাই কইছে আগে 2 বছর শেষ করে আমি ফাইনাল পরীক্ষা ঠিক 1-2 মাস আগে আমি চলে আসলাম ঢাকায়। ওই যে সমীর আমার বন্ধু ছিল, সে আবার অনার্স ম্যাথ অনার্স ভর্তি হয়েছে, তার বললাম আমার নিতে পারবি, অত তোরতে নিতে পারবে, তুই ঢাকায় কই থাকবি, ঢাকায় তো আমার কেউ নেই, আমি যদি ঢাকায় আসি আমার ভাই তো পয়সা দিবে না, কারণ আমার ভাই চাইছে তুই আমার কাছে থাক।
জি,
এখনো বলে তোর শ্রীয়াঞ্চলিয়ে আমার কাছে থাক, সব ভাই একসাথে মিলেজুলে থাকি। আমি আসলাম ঢাকায় সমীরের কথা ধরে, তাইসে আমি জগন্নাথ এডমিশন নিলাম ম্যাথমেটিক্সে, পরীক্ষা দেওয়া লাগছে এটা কিন্তু আবার
খুবই খারাপ ব্যাপার,
মনটা খারাপ, পরীক্ষা তো পাস করতে পারি না, বহু তো চাকরি বাকরি ইন্টারভিউ তখন থেকে দেওয়া শুরু করছে, কোন চাকরি ইন্টারভিউ আমি টিকতাম না, বুঝছেন। তারপরে লিস্টে দেখলাম আমার নাম, আমার নাম দেখে কি বিয়ে ভাই আমি আর বিশ্বাস করতে পারি না, এটা মানে আমার না, আবার মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী অনেক থাকতে পারে, দেখেন কি বোকা, আবার ওই যে রোল নাম্বার সাথে আবার মিলেই মিলে এবার চোখ মুখে একটু ঝাড়া লাগে, চার পাঁচজন দেখতে দেখতে এটা ঠিক আছে, আচ্ছা টিকলাম। টিকে হচ্ছে আমার সেই ঢাকার জীবন শুরু হলো।
জি,
এর আগে আমি যখন গ্রাম থেকে শহরে আসলাম, শাহাবুদ্দিনের গল্প কিন্তু এখন শেষ হয়নি,
না না নিশ্চয়ই
শেষ হয়নি, জাস্ট একটু ইনসার্ট দিলাম নাটকের মতো,
জি জি,
যেন শ্রোতারা জিনিসটা বুঝতে পারে কোথায় কি হচ্ছে। তো শাহাবুদ্দিন গান বাজনা কিভাবে আসলো,
জি সেটাই কথা। হ্যাঁ,
গান বাজনা হচ্ছে ওই আমি জলদি প্রাইমারি স্কুলে থাকতে, অর্থাৎ আমি তখন ক্লাস 3 পাস করে 4 উঠলাম, সেখানে আমার সাথে লেখাপড়া করতে হচ্ছে ওসি মুনিসাহের ছেলে আকাশ, তারপরে ডিসি, মানে বড় বড় অফিসিয়াল যারা ছিল, সিনেটারি, ব্যাংকার, আমার বন্ধু। সেখানে আবার বাঁশখালীটা কিন্তু হিন্দু অধ্যুষিত এরিয়া, কালসালে খুব ডেভেলপ বাঁশখালীটা বিশেষ করে, তো তারা দেখলাম ক্লাসের পরে ওই যে হিন্দু পাড়াতে একটা টিচার ছিল মহাজন পাড়া, সেখানে গান শিখতে চায়, এর মধ্যে কিভাবে গান শিখতে চায় একটু মনে রেখেন, এর মধ্যে দেখেন তখন থেকে আমি ক্রিকেট খেলতাম।
আচ্ছা,
অর্থাৎ আমাদের বাঁশখালীতে মুর্তজা আলী চৌধুরী বিশাল জমিদার,
জি,
তার নাতি ছিল আমার ক্লাসমেট মিশু,
আচ্ছা,
ওই তাদের বাড়িতে আমি ক্রিকেট খেলতাম, তখন খেয়াল করেন কিন্তু ও লুঙ্গি পরে, কিন্তু লুঙ্গিটা গোছ দিয়ে
স্কুলে মোটামুটি লুঙ্গি পরেই,
হ্যাঁ স্কুলে তো লুঙ্গি,
আচ্ছা,
আমি লুঙ্গি পরে যেতাম, বইগুলো কাঁধে নিয়ে 1:30 বাজে, তারপরে তারা গান শিখত, স্যাররা গান শিখে দিত, সারে গামা পারা নিসা, এগুলো আমি আবার খেয়াল করতাম, ওদেরকে যা পড়াইতো এদিকে আস্তে করে মনে হতো, আস্তে করে স্যার তো ভিতরে সবাই তো বইছি, আমি একটু একটা গাছ ছিল, এটাই বলা হয় নারিকেল গাছ, নারিকেল গাছের আটা রেখে দাম ডেলি খেয়ে ফেলতাম, মানে আমার খাতাটা দিতে,
মানে চুরি করে বিদ্যাটা নিচ্ছেন আপনি আর কি, এরকম একটা ভাব,
উপায় নাই তো, কারণ আমি তো ওনারে বেতন দিতে পারবো সাড়ে তিন টাকা বেতন, সোজা কথা সাড়ে তিন টাকা মাসে বেতন, আব্বার শুনলে তো মারিয়ে ফেলবে, আবার গান গাছ বেটা। আর আমার পারিবারিক ভাবে কিন্তু আমরা কিন্তু মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলি ছিলাম,
জি জি,
আমার পরদাদা ছিল পীর কামেল লুলা ফকির ছিল, আর আমার দাদা ছিল হিন্দুস্তান থেকে টাইটেল পাস করা
মৌলানা
এবং বুজুর্গ,
তার নাতি শিখবে গান
কি বলবো, ইন্টারেস্টিং, এখনো পর্যন্ত আমার বাড়িতে মাইক বাজে না,
ওয়াও
বেদাত, আমি কোন ঘর থেকে আসছি, ওই ওরা যে গানগুলি করতো এগুলো মনে মনে রাখতাম,
ওই গাছের পাশে চুপ করে বসে বসে চুরি করে লিখতেন,
যদি আবার স্যারে দেখে আবার জিজ্ঞেস করতো কি রে ওকে কথা আমাদের সাথে লেখাপড়া করতে, সে কি করে, তো আমার বন্ধু ছিল অমিত বড়ুয়া, বড়ুয়া পাড়া, তার সাথে বড়ুয়া পাড়া এসে আমি আবার বিলের মাঝে হাইটে আমার বাসা দিতাম না, ওর সাথে যাবো আর কি, ওই জন্য বসি আছি আমি, এই হচ্ছে আমি হচ্ছে বিশেষ চোর
চোর বিদ্যাচোর,
এই করে করে কিবরে ভাই গান বাজনাটা ভিতরে ঢুকে গেল, তো তখন আমাদের যখন বাঁশখালীতে তখন শেফালি ঘোষ শ্যাম সুন্দর বৈষ্ণব সুপারহিট, তখন বিয়ে হলে মাইক বাজিত, তখন মাইকে বাজত ডোল বাজের আর মাইক বাজের আর ফরানে ক্যাঙ্গরের ক্যান গরি যাইম ফরের ঘর যাইম ফরের ঘর, মানে ছোট থাকতে মা বাবার সাথে, ওরে ছোট থাকতে মা বাবার সাথে ছিলাম আমি বিশ বছর, ক্যান গড়িয়ে যাইম ফরের ঘর যাইম ফরের ঘর, অর্থাৎ আমি আমার মা বাবার সাথে বিশটি বছর কাটিয়েছি, কিভাবে আমি পরের ঘরে যাব, সেবারে ঘোষের গান, ও রাত্রে যখন মাইক বাজাত না আমি আস্তে করে যেতাম গা, দরজাটা আস্তে করে বন্ধ করে, বাপ খুব রাগি ছিল, ও গিয়ে কিন্তু ওখানে মনে বসে থাকতাম, আর ওরা মাইক বাজে সারাটা রাত, কিন্তু ওই যে মাইক ওলা কলার গান বাজাত না, ও তো আমার কাছে একটা মনে করেন মাইকেল জ্যাকসন এর সাথে হিট করা, মানে এদিকে মশরাচ্ছে আর ওই যে রেকর্ড বাজতেছে থাকতাম, এই কি সর্বনাশ,
কি বের হচ্ছে এর মতো থেকে,
মনে মনে করতাম হায়রে ওর মতো আমি হতে পারতাম যে মাইক চালায়,
জি
মনে মনে একটা ধান্দাস যে আমি যদি ও হইতে পারতাম তাহলে তো আমি এটা করতে পারতাম, আর কোন চিন্তা আছে, আর গান শুনতাম আর মনে করি এটা বাজাইতাম, আমার এখন মনে আছে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মাইক শুনছিলাম, শোনার পরে তারপরে রাত পাঁচে মনে করেন তিনটা আমি মাইক্রোফোনটা নিয়ে আমি একটা গান গাই, ওকে তুই আপনার গান পড়াস নি, তখন ছোটবেলা কিন্তু, তখন আমি গান গাইতেছি, দেখে যারে মাইজ ভান্ডারি দেখে যারে, দেখে যারে মাইজ ভান্ডারি হইতাছে নূরের খেলা, নূরে মলা বসাইলো প্রেমের মেলা, তখন থেকে গাইতে মেগুলি, মানে এটা আমি তো এখন হয়তো একটু শুদ্ধ কথা বলছি, কিন্তু এগুলো কিন্তু চিড়ে আমাকে মিস করা গেছে, মানে কথাগুলি ইন্টারেস্টিং ঘটনা, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারতাম না, গ্রামের ছেলে তো আমি, আমি একবার খাওয়া চিড়ে গিয়া, এখনো কিন্তু আমার কথা কিন্তু চিড়েঙ্গার টানটা পাবেন, অনেকে আমার বলবে আপনার বাড়ি চিটাং না, আপনি কেমন বুঝলেন কথা, থ্যাংক ইউ,
বুঝতে পারছি
না কেন থ্যাংক ইউ বলছি, আমি আমি যে মানে অর্থাৎ এটা কি বলবো, আমি নিজেকে সাফাই গাচ্ছি না, যে আমি যে আমার রুটসটা কিন্তু আমার ভিতরে এখনো আছে, সেটা আমি আল্লাহ পাকের শুকরিয়া,
জি
দেখ প্রমিত বাংলা কথা বলাটা সবার উচিত, এটা আমি যে গ্রামের ছেলে হিসেবে সেই জন্য শ্রোতাদের জানিলাম, এই হচ্ছে কোন জায়গায় মাইক বাজলে ভাই আমি আর থাকতে পারতাম না, পাগলের মতো ছুটে যেতাম, কিন্তু আমার এইসব দুরন্ত বোনার কাহিনী কিন্তু আমার বাপ জানত না,
আচ্ছা
আমার ফ্যামিলির কেউ জানত না, ইন্টারেস্টিং ঘটনা, আমি মাস্টার ডিগ্রি পাস করার পরে দুই তিন বছর পরে আমার ফ্যামিলির লোকজন জানা যায় আমি গান গাই, কতদিন লুকোই, মানে এই বিদ্যাটা আমার মনের মধ্যে কতদিন ছিল
চিন্তা করা যায়, আপনার ভাই বোন মানে বড়াল আপনাকে দিয়ে দিয়েছে এবং আপনি সেটাকে লালন করেছেন বুকের মধ্যে,
শ্রীরঙ্গে যখন আসলাম তখন আমার একটা সংগঠন ছিল ত্রিতরঙ্গ,
জি
সেখানে আমি নাটক করতাম, আব্দুল্লাহ মামুনের এখন দুঃসময় একটা নাটকের মঞ্চস্থ ছিল, আমার একটা পার্ট গাইতে দিল, আমি তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, তো আমাকে কি করবে, না আমি নাটক করবোই, তখন আমার দেখলাম যে একটা লাঠি দিয়ে দাঁড় করাই দিল, আমি লাঠিয়াল হিসেবে দাঁড়ক, তো লাঠি তো কথা বলার দরকার নেই, দাঁড়িয়েছেন ওইটাতে শান্তি, কলেজে একটা নাটক ছিল নাম ছিল বদরুল, ওইখানে আমি তার কাছে ঋণী কৃতজ্ঞ, তৃতঙ্গতে একটা মানুষ গান শিখিত তার নাম ছিল মেজবাউদ্দিন, উনি রেডিওতে চাকরি করতেন, এর মধ্যে তীরতরঙ্গে থাকতে আমার একটা বন্ধু ছিল কাশ্মীরি রানা, সে গান লিখত,
জি
কি বলি ভাই, আমি গানের গ জানতাম না, ওই যে চুরি করে যা পাইছি,
জি
চুরি বিদ্যা থেকে ও গান লিখতে আমি গানের সুর করে ফেলতাম, এটি সিক্সের কথা বলছি, আমি গানের সুর করতাম, আমি এটি শুনে দিলাম যারা আবার একটু আমার পাম্প ফুটিয়ে দেয় ভালো ভালো গয় সুর করার তখন থেকে শুরু হইল। তখন চিন্তা করলাম যে তখন ওস্তাদ মেজবাউদ্দিন
মানে গায়ক হয়ে ওঠার আগেই সুর করা শুরু।
হ্যাঁ, তো ওস্তাদ মেজবাউদ্দিন উনি গান শিখেতেন।
জি,
বললাম যে আমি একটু গান শিখতে চাই। তুমি আমার বললেন তুমি কি ওস্তাদ হবা নাকি গায়ক হবা? সাথে সাথে বলি আমি গায়ক হব
একদম।
তাহলে গায়ক যদি হতে চাও তাহলে বেশি কিছু শেখার দরকার নেই, গান গাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু তুমি আমার কাছে শিখো। আমি তার কাছে ঋণী, এখনো বলছি উনি মারা গেলেন ওনাকে ভেস্তন শিখ করুক, উনি আমাকে কিছু ক্লাসিক্যাল কিছু তাল এগুলো ধরাই দিলেন, ধরাই দেওয়ার পর ওনার কাছে আমি ঋণী এই শিখা। তখন ওই ত্রিতঙ্গ থেকে কিন্তু আমার বেসিকলি শিখা
ত্রিতঙ্গ। জি,
আর ত্রিতঙ্গ করার আগে শ্রীরঙ্গের উদীশীর সাথে আমার কিছুটা জড়িত ছিল কিন্তু ওইভাবে না।
আচ্ছা,
তখন আমি ঢাকায় আসলাম, তখন আমি একেবারেই উদীশীর সাথে অঙ্গঙ্গে জড়িয়ে গেলাম।
আপনারা সবাই শুনছেন ঈদ স্পেশাল হ্যালো 8920 রবি উৎসবের রাতে, এবং রবি দিচ্ছে মাত্র 10 টাকা ব্যবহারের পর যে কোনো নম্বরে 10 পয়সা, আর 25 টাকা ব্যবহারের পর রবি নম্বরে 4.17 পয়সা সবসময়। জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা চাইলে আমাদের ফেসবুকে এই মুহূর্তে চলে আসতে পারেন। আমরা ফকির শাহাবুদ্দিনের একটি স্টুডিও পিকচার এখানে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রবি উৎসবের রাতে স্পেশাল হ্যালো 8920 তে। আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি কিপ্রিয়ার টিম, শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। সবাইকে আরো একবার ঈদ মোবারক। আপনারা নিশ্চয়ই জানেন এতক্ষণ যারা শুনেছেন হ্যালো 8920, আজকে হ্যালো 8920 তে এসছেন বাউল ফকির শাহাবুদ্দিন, যে তার জীবনের গল্প বলছেন, বাউল হয়ে ওঠার গল্প বলছেন, গান নিয়ে সাধনার কথা বলছেন, এবং লোকজ গানের প্রতি আমাদের হ্যালো 8920 যে অগণিত শ্রোতা, তাদের অন্যরকম একটা ইন্টেনশন, অন্যরকম একটি ভালো লাগা রয়েছে। সেই জায়গাটি থেকে আমাদের এবারের ঈদের নির্বাচন হচ্ছে ফকির শাহাবুদ্দিন। ফকির শাহাবুদ্দিনের জীবনের গল্পে আমরা আবারও যাব, তবে তার আগে বলে নিই হ্যালো 8920 তে আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন নিয়ম হচ্ছে দুটো, একটি হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওখানে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে বলবেন, আপনার জীবনের গল্পের মাত্র 2 মিনিটে শেষ করবেন যে কোন বিষয়ের উপর আপনার জীবনের গল্প। তারপর আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, যে ফেসবুক থেকে আমরা আমাদের হ্যালো 8920 আড্ডার কেন্দ্রবিন্দু মনে করি। হ্যালো 8920 নিয়ে যাবতীয় কথাবার্তা ওখানে হয়। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা আবারও ফিরে যাচ্ছি ফকির শাহাবুদ্দিনের জীবনের গল্পে। হ্যাঁ, যে জায়গাটিতে আমরা ছিলাম
কিবিরে ভাই, আমার এখনো মনে আছে, কিন্তু এটা ইতিহাস, কিন্তু ইতিহাস কখনো মোছা যায় না। সালটা আমার মনে নেই, তখন আমি একটা গান লিখেছিলাম বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছিল হরতাল দিয়ে। এটা হতে পারে 87-88 অত 85 এই সময়টার দিকে।
আচ্ছা,
তখন আমি একটা গান লিখলাম, যেই দেশে যায় না বলে প্রাণ করে জাতির পিতার কথা, বলে হে বাঙালি কেমন স্বাধীনতা। আমি কিছুই জানি না কিন্তু বঙ্গবন্ধুকে, কিছু জানি না, মানে আমার একটা ধারণা যে বঙ্গবন্ধু একটা বিশাল স্বাধীনতার নায়ক ছিলেন, তোমার জন্মদিন পালন করবে হরতাল দিয়ে কেন?
আচ্ছা,
এটা আমার ভিতর
সুরটা মনে আছে এখনো,
জানা আছে। যে দেশে যায় না বলা প্রাণ খুলে জাতির পিতার কথা, বলো হে বাঙালি এ কেমন স্বাধীনতা।
বাহ,
আচ্ছা বললাম, তখন আমি উদীশীর সাথে যখন জড়িত হয়ে গেলাম, তখন আমি একেবারেই কিন্তু গণসংগীত গাওয়া শুরু করলাম। গণসংগীতটা হচ্ছে আমার নিজের লেখা এবং নিজের সুর। 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95 আজ অব্দি আমি কিন্তু গণসংগীতটা কিন্তু মেইন ডাউন টু রেন পিপল গান গাই।
এটা আমাদের লিসনাররা অনেকেই আজকে প্রথম জানলো, কিন্তু আপনি আসলে অরিজিনটা আমরা যদি বলি সেই মাইক শুনে বা গান শুনে, কিন্তু মানুষ হিসেবে আত্মস্থ করার জায়গাটা হচ্ছে গণসংগীত।
গণসংগীত, আচ্ছা, গণসংগীতটা গাওয়ার পিছনে কিন্তু একটা বিশাল কারণ, এটা আমি কোনো বানিয়ে বলছি না।
জি,
যদি আমি আমার মস্তিষ্ক সুস্থ থাকে, আমার মেধাটা ঠিক থাকে, আমি কথাটা বানিয়ে বলছিলাম, আমি কবি নজরুল যখন স্কুলে থাকতে তখন আমাদের কিন্তু ডিভাইড করত,
জি, বিতর্ক প্রতিযোগিতা,
বিতর্ক প্রতিযোগিতা, তখন থেকে আমি কিন্তু খুব যুক্তি জানতাম। এটা কিন্তু আমার শুদ্ধ ভাষাও না, সিডিএংও না, কেমন কেন এটা মাঝামাঝির মধ্যে আমি বিতর্ক করতাম।
আচ্ছা আচ্ছা,
তো স্যার আমাদেরকে শিখাইত এইভাবে এটা উচ্চারণ করো, এইভাবে করো, আমি কিন্তু বলতে থাকতাম।
ওকে,
তখন বিশাল একটা অনুষ্ঠান ছিল, আমার মনে হয় নজরুল জয়ন্তী নাকি হবে, সেখানে সবাই কিন্তু কবিতা পড়ছে, আমি এটা পড়বো, এখন সারা বছর দেওয়া যাবে না, তো উচ্চারণ ঠিক নেই, আমি ছেড়ে তো আমার করতে হবে। আমি বললাম আমি নজরুলের কবিতাটা যদি যেভাবে হোক না ওরা বুঝবে তো। আচ্ছা, তখন কি আমার প্রথম কবিতা ছিল, হে দারিদ্র তুমি মরে করেছো মহান,
তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান,
এবং এই কবিতাটার থেকে একজন ফকির সাহাবুদ্দিন গণসংগীত হওয়া শিখল।
বাহ, চমৎকার।
পাশাপাশি আসি, আমার বাবে গুনগুনাইয়া গান গাইত, বাচ্চা খাওয়ার পরে আমার মা যখন একটা পান্টা বানিয়ে দিত তখন আমার বাবে গান গাইত, রায়া নাগাওয়াসে নারানা, বুঝতাম না, এইভাবে গাইত
উর্দু,
কি সুন্দর সুন্দর গান গাইত আব্বা। আচ্ছা, যাই হোক, আব্বা মাঝে মধ্যে কিছু বাণী বলতেন, এবং আমার আব্বাটা এত অসাধারণ একজন মানুষ ছিল, প্রত্যেকে বাবাই তার কাছে অসাধারণ,
অসাধারণ, জি।
কিন্তু আমার বাপ কিন্তু যখন আমি ঢাকায় আসি আমাকে একটা লেখা দিয়েছিলেন, দ্য ডিয়ার সান, দ্য ক্যারেক্টার ইজ দ্য বেস্ট ফাউন্ডেশন ফর ইউর লাইফ, এই লেখাটা রাখবা, জীবনে তোমার আর পিছনে থাকার লাগবে না, এটা মানবি। এখন সেটাই কিন্তু মানি আমি।
বাহ,
আমার বাপে হয়তো আমাদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু দিতে পারে নাই, কিন্তু কিছু বাণী দিয়েছে,
মূল্যবোধ দিয়ে গেছে।
আমার বাপ মুক্তিযুদ্ধের সময় যে কি কষ্টটা করেছে এই জাতির জন্য, তাই আমি বললাম বাবা যদি মুক্তিযুদ্ধ যদি সার্টিফিকেট পাইতা তাহলে হয়তো একটু কোটা মোটা দিয়ে চাকরি পেতাম। আমার বাবা বলছে, বাবা রে যুদ্ধ করছি তো নিজের জন্য, নিজের দেশকে স্বাধীন করার জন্য, ওই দেশ থেকে আমি আর কিনে ভরে তোরা করে খাইস। আমার বাপটা মারা গেল, বাট আমার বাবা কিন্তু, যেহেতু আমার বাপ শেষ মাস কিন্তু বব মালির গান শুনত, আমার বাবার মুখে কিন্তু এটা কিন্তু যদিও হয়তো আমার আত্মীয় স্বজনরা শুনলে কিন্তু হয়তো হাসতেও পারে যে একই কয়, আমার বাপ কিন্তু আমার সাথে সবকিছু শেয়ার করতো। আমার বাবা গাইতো, বাফেলো সোলজার, হার্ট অফ আমেরিকা, এগুলো করত। তো একদিন আমার এক বন্ধু ছিল সাদা বিয়াছে চিনো, আমি গ্রামে গেলাম তখন আমি গান গাই, আমার বন্ধু বলছে আপনার সদ্য গোষ্ঠীর মধ্যে কেউ শিল্পী নাই, আমার সদ্য গোষ্ঠীর মধ্যে কোন শিল্পী নেই, আপনার এই ছেলে গান গায় কেন? আব্বা বলছে আমি যখন বার্মাতে ছিলাম বেঙ্গুনে, ওখানে আমি মাঝে মধ্যে একটু গাইতাম খালি গলায়, হয়তো সেখান থেকে আসতে পারে, তাহলে আমি কিন্তু একজন গণসংগীত শিল্পী।
জি,
ওরে আমি রক্তের দামে কিনেছি বাংলা, দিছি রক্ত আরো দেব নেই তাতে কারো মানা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দয়ার দানে নয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, সেদিনের গণ আন্দোলনে নূর হোসেন রাজপথে নামে স্বৈরাচার নিপদে জাকার গণতন্ত্র মুক্তি পাক, ওরে বুকে পিঠে লিখে ভাইরে প্রাণ দিল সবার জানা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দয়ার দানে নয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, 30 লক্ষ জীবন দিয়া কিনেছি এই বাংলাদেশ, কৃষক শ্রমিক মজলুম জনতা ছিল না সেদিন কোন রেশ, আমি 71-এ করেছি যুদ্ধ, 71-এ করেছি স্বাধীন, স্বাধীন কারো একার নয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। এগুলো আমার এই লেখা গান। এর আগে ওই যে সমীর যখন আমাকে ঢাকায় নিয়ে আসে খিলগাতে, অর্থাৎ আনসার হেডকোয়ার্টারের পিছনে ছিল তার বোনের বাসা, দুপুরে আসলাম, দুপুরে এসে আব্বা দুগ ভাত দিল, ভাতের পর চিন্তা করলাম, তখন তো কিন্তু আমি মানুষের উপর ডিপেন্ড হতে পছন্দ করতাম না,
ওকে,
দেখলাম আমার বন্ধু সমীর কেমন কেমন করছে, এখন ওর আব্বা বলে মনে মনে তার কি বলছে, এই ছেলে কোথায় থাকবে, আমরা তো দুটো রুম নিয়ে থাকি, আমার দুটা বাচ্চা, তার উপর তুই আসছিস, এর কোথায় আনবো, তো আত্মীয় স্বজন কেউ নাই।
জি,
এটা আমি শুনেছি, যদি বন্ধু তুমি মাফ করো আমার কথাটা শুনলে, কিন্তু সমীর সে আমার কাছে একটা আইডল। এই সমীর না হলে কিন্তু আমি হতাম না হয়তো।
জি,
সে আমাকে কিন্তু ঢাকায় নিয়ে আসে, সেই জন্য কিন্তু আমার ভাবির তার উপর রাখ, আমার ভাইও রাখ। দিয়ারে নিয়ে গেল মনে হয় পাম্পুটি দিয়া।
জি
আচ্ছা, কিভাবে ভাই আমি চলে গেলাম।
আচ্ছা,
বাসার থেকে
ও বাসা থেকে বের হয়ে গেলেন।
কত সুখ হয়েছে, তুই তো জীবনে কখনো আসিস না ঢাকাতে।
কই যাবে? হ্যাঁ
আমি আমি আসতেছি দেখি। কাপড় চুপড়ে রেখে আমি চলে গেলাম।
জি,
কমলাপুর রেল স্টেশনে ঘুরলাম কতক্ষণ, সেখান থেকে মুগদা ঘুরি ঘুরি ধান্দা হচ্ছে একটা টিউশনে জোগাড় করবো।
আচ্ছা আচ্ছা,
আর এদিক দিয়ে আমি তো রাত্রে আসি না। যাক, কিভাবে থাকলাম রাত্রটা বললাম না, দর্শক বুঝে নেন। আর এদিক সমীর তো পাগল হয়ে গেছে, ছেলেটা কোথায় গেল, আমার সাথে আসলো, সারাটা রাত চিনে না কিচ্ছু নেই, আর তুই না স্বজন নাই, কই চলে গেল। আমি এদিক দিয়ে মনে করেন একটা দিলাম বাইরে, একটা বুড়োরা পাইছেন, সালাম আলাইকুম, কেমন আছেন? চাচা আপনার বাসা কোন জায়গায়? জায়গায় শহরে বলি, এই কথাগুলি সবকিছু শেয়ার করতে নেই, কিছু কিছু জিনিস নিজের রাখতে
হয়, আপনি নিজের মতো করে। হ্যাঁ,
ওনার বাসা রাত্রে কাটাইলাম, দুর্ভাগ্য ওনার কোন ছেলে মেয়ে ছিল না, যদি একটা থাকতো তাহলে এটা পরেই আমি মোটামুটি ওখানে থাকতে পারতাম। তার সেখান থেকে হোক, দুদিন পরে সমীরের সাথে দেখা করতে গেলাম। হ্যাঁ দোস্ত, পাইছি টিউশনে একটা পেয়ে গেলাম, এটা হচ্ছে গুলবাগে। এই গুলবাগ তখন আপনি খিলগাঁও রেলগেটে এই রোডটা কিন্তু হয়নি, তখন এটা নালার মতো ছিল, ওই একবার বাসা পর্যন্ত শুধু রেল লাইনটা ছিল। তো রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমি গুলবাগ টিউশনে করতাম, 175 টাকা। এর মধ্যে আমি যখন ঢাকায় আসলাম, আমার ভাই প্রতি মাসে মাসে আমাকে কিছু টাকা দিত, 600 টাকা করে দিত। 5-6 মাসের পরে একসময় এটা বন্ধ হয়ে গেল। এখন আমি স্ট্রাগল শুরু করে দিলাম, যে আমি টিউশনে করতাম আর লেখাপড়া করতাম। টিউশনে করতাম, আমি কিন্তু অঙ্ক পড়াইতাম, আমি কিন্তু গান শিখাই না। তখন খিলগার মধ্যে প্যারিস ইন্টারন্যাশনাল স্কুল,
জি,
সেখানে দেলানের বাচ্চারা গান গাইত। আমার একটা বন্ধু পরিচয় ছিল জমিরুদ্দিন সরকার সাহেব, একজন ভদ্রলোক পল্লী গীতে গাইত, আমি রূপক কানি সুবর্ণা তারপর আরো কিছু ছেলে মেয়ে নিয়ে আমরা একটা দল গঠন করলাম পল্লী গীতে।
আচ্ছা,
আমি কিন্তু তখন তবলা বাজিতাম।
আচ্ছা আচ্ছা,
তবলা মাঝে মাঝে তবলার খেপে মারছি। আমার কাছে ছিল টিউশনি করা, ওই যে প্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে যাইতাম, ওদের সাথে গান বাজনা করতাম। এই তখন কানি সুবর্ণা ছোট ছিল, ওই যে তারা বিভিন্ন গানগুলি তুলে দিতাম, সে গান গাইলে তবলা বাজাইতাম। তারপর এই করি করে কিন্তু আমার খিলগাঁওয়ের জীবনটা, আজকে যে আমরা করি, ওই তখন থেকে পাওয়া, এগুলো সব কিন্তু আমরা করি লোকজন। এই পাইতে 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 কিবরিয়া ভাই গান বাজনা শুরু করে নিজের মতো, কিন্তু আমার ফ্যামিলি কিন্তু এটা জানে না,
তখন পর্যন্ত জানে না।
না তখন জানে না, জানলে তো খবর আছে। তখন আমি খিলগাঁওয়ের থেকে, পয়সা ছিল না, খিলগাঁওয়ের থেকে হাঁটতে হাঁটতে আমি সদরঘাট যাইতাম, ক্লাস করে বন্ধু বান্ধবের সাথে উঠে দিতাম, পয়সা দিত। তখন তো একটু টেকনা ছিলাম, ঝাড়ি ঝুড়ি মারতাম মানে অত ভাড়াটা দেওয়ার জন্য, ওরা দিতে চলে আসতাম। আমি তো কখনো কলম কিনতাম না, কলম আমার কাছে জমাই থাকতো, বন্ধু বান্ধব দোস্ত কলমটা একটু
নিয়ে রেখে
দিতাম। নাই তো একটা কলম বুঝে কই, আমি টিউশনও করবো নাকি ভাত খাবো নাকি ইউনিভার্সিটি বেতন দেবো নাকি কলম আর কাগজ কিনবো। তো সমীরে আবার তার বাপে তার ভাই আর 3,000 টাকা করে পাঠাইত, সলভেন্স, তার বই নিয়ে লেখাপড়া করতাম। সমীরের বই পড়ে পড়ে আমি সমীর থেকে বেশি নম্বর পেয়েছি অনার্সে। আমি তো সারাটা দিন কিন্তু ঘুরতাম, ওই যে রাত্রে দম 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 পড়ে কিন্তু পরীক্ষা লেখে অনার্স পরীক্ষা দিয়েছি ম্যাথমেটিক্স।
ম্যাথমেটিক্স এর মতো একটা সাবজেক্ট,
সাবজেক্টে আমার কিন্তু কোনো বই ছিল না, আর আমার খাতা তো সবসময় জমা থাকতো, কারণ বন্ধু মধ্যে খাতা নিয়ে চলে আসতাম, চুরি করতাম। তো ভাই এই যে গান চুরি করছি ছেলে তো বাবে কইছে এই করতাম, করতে করতে স্ট্রাগল করতে 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 তখন আমি উদ্দেশ্যে গান করি, গণসঙ্গীত শিল্পী। এবং ইন্টারেস্টিং, আপনার বাড়ি বগুড়া,
জি,
এই বগুড়ার সাত মাথায় কিন্তু আমার অনেক স্মৃতি। বগুড়া অতিথির সাথে গান বাজনা করতাম, বগুড়ার সাত মাথায় দেখবেন আপনি ঢাকার থেকে ঢুকতে হাতের বাঁ পাশে গিয়ে আর এই পাশে কিন্তু সারাটা রাত্র বগুড়া সাত মাথা কিন্তু মানুষজন থাকে, থাকে না, ওখানে চা খাইতাম। তারপর ওখানে আমার বন্ধু আছে, নামটা ভুলে গেছে, তার বাসায় মাঝে মধ্যে থাকতাম। আমার বিশেষ করে স্টেজ ছিল, আমি উদিসি করতাম জসীম মন্ডলের বক্তৃতা ফকির সাবুদ্দিনের গান, আর আমাদের কমিউনিস্ট পার্টির মঞ্জু ভাই আর উদিসির সেলিম ভাই, ওরা আমাকে যথেষ্ট হেল্প করতো, গান বাজনা করতাম। কিন্তু আমি গণসঙ্গীত গাইতে কিন্তু আমার নিজের লেখা নিজের সুর, আমি আর কারো কোনো গান করতাম না। তখন বগুড়া দিনাজপুর, পঞ্চগড়, বোদা, নীলফামারী, ওই এরিয়াগুলিতে কিন্তু ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি থেকে এই শ্রমিকরা কিন্তু ওদিকে থাকতো। সৈয়দপুর টাউনে, গাইবান্ধা রেল স্টেশনে, আমার কাছিলতে রেল স্টেশনে গান করা, বাস স্টেশনে গান করা, ও শ্রমিকদের যত কাজ করবার ছিল সেখানে গণসংগীত গাইতাম। কিন্তু গণসংগীত আমি যদি উদিচ্ছি করি তখন গান গাই পয়সা পাইতাম না, হয়তো যাওয়া আসা ভাড়া দিত, এদিকে গান করতে যাইতাম, এদিকে একটা টিউশনে চলে যেত, প্রতি মাসে আমার একটা দুটি টিউশনে চলে যায়। আবার টিউশনে যাওয়ার ইন্টারেস্টিং ঘটনা, আমি যাইতাম, বলো স্যার এই ব্যাপার পড়া শেষ হলে আপনি একটু কথা বলেন আমার সাথে। তখন আমার কলিজাটা বান্ধি দিয়ে সব চাকরি যেতে গেল, লেখাপড়া করে মাস, স্যার এই ব্যাপার ওরা তো একটু বাড়িতে যাবে, তা আপনি এক মাস আইসেন না, আমি পরে খবর দেবো, মানে আমার চাকরিটা গেল। কি যে কষ্ট আমার ভাই। তো যাই হোক, এই করে করে টিউশনে করতাম। তখন আমার এক বন্ধু ছিল বারেক, ইজ কাম ফ্রম বরিশাল পটুয়াখালী মির্জাগঞ্জ, তার সাথে আমি একটা লন্ড্রির দোকান দিলাম, আমার ভাবির থেকে 10-12 হাজার টাকা নিলাম, নিয়ে এসে ওই যে শান্তিপুর স্কুলের সামনে একটা লন্ড্রি দিলাম। দেখেন কত বুদ্ধি থাকতো তখন। স্লোগান ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারা পরিচালিত। আমার দোকানের নাম ছিল হচ্ছে কর্ণফুলী অটো ড্রাই ক্লিনার্স। আমি নিজের হাতে কিন্তু ইস্ত্রি করতাম। তা কি প্রিয় ভাই, আমি এটা বলতাম, আমার শ্রোতাদের বলতাম, আমার কোনো আপত্তি নেই।
জি,
আমি কৃষি কাজ করেছি, আমি রাখাল ছিলাম, তা আমি কাঠুরিয়া ছিলাম, মানে হেন কোনো কাজ নাই, হেন কোনো পেশা নাই, শুধু ড্রাইভার ছাড়া যা আমি করিনি। আর আমার কাজ করতে কিন্তু কেন জানি আমার ওই যে লজ্জাটা লাগতো না, ধর আমি তো কাজই করছি
সেটাই।
তখন আমার একটা কর্মচারী ছিল, তখন আমার দোকানের একটা শাড়ি ইস্ত্রি করে পাঠিয়ে তোমাদের 1,000 টাকা।
জি,
একটা ইঞ্জিনিয়ার একদিন আমি তার সে একটা কোড আনলো, কোড আমি সুন্দর করে কোডটা মেরে দিলাম। আমার বাবা তুমি কি করো? আচ্ছা আমি তো লেখাপড়া করি। কোথায়? আমি অনার্স করি ম্যাথমেটিক্স অমুক জায়গায়। আমার দিকে তাকাইলো, তাকাইয়া তাস করে কেন্দে দিল, হাইরে এত বড় বাড়িটা কিন্তু আমার, দেখছো না? হ্যাঁ, আমার একটা ছেলে লেখাপড়া করে রে, আর তুই কোন মায়ের ছেলে? লন্ড্রির দোকান স্ত্রী করাছিস আবার লেখাপড়া করছিস। বাবা আমি তোর দোয়া করে গেলাম, আমার 160 টাকা দিয়ে যায়।
বাহ, কত বড় প্রাপ্যতা!
কর্মটা কি জিনিস আমার শ্রোতারা, আমি আবারও বলছি, কর্মটা হন, কর্মী হন, অদম্য স্পৃহার থেকে যে যাহা চাইবে আল্লাহবাক তাকে তাই করিবি।
নিঃসন্দেহে
কিছুদিন পরে লন্ড্রিটা সেল করে দিলাম, আর পারি না। তারপরে যে টিউশনি করি করে চলতাম, এর মধ্যে তখন 90-এর গণ আন্দোলন শুরু হয়ে গেল। তখন আমি তুমুল প্রতিবাদে একটা কণ্ঠ, গণসংগীত আর গণসংগীত, আমার বহু গণসংগীত আছে। নিতে পারবে না কোনদিন, নিতে পারবে না কোনদিন, আমাদের ভাগ্য নদীতে চর উঠবে, তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে, তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে। বেকারত্বের অভিশাপে আস দিশেহারা যুব সমাজ, কাম নেই কাজ নেই করবে কি আর, নেশার পিছনে সব ছুটছে, তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে। আমি জীবন তো পেয়েছি একটাই, এ জীবন মানুষের জন্যে, এ জীবনে না হয় কিছুই পেলাম না, পরজন্মে তা মিলবেই, তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে। এগুলি আমার গান। তখন এরশাদ সাহেবে পথগুলি নাম দিল, আবার কেউ টোকাই দিল নাম
রফিকুল নবী। হ্যাঁ,
আচ্ছা। তখন আমি এটা গান লিখলাম, হায়রা তো মানুষ, এ কি সর্বনাশ, এদের নাম নাই, এদের তো করিম রহিম জব্বার সাহাবুদ্দিন কি বিয়োগ আছে, এদের নাম ধরে না কেন, এরা কারা, এরা কি মানুষ না, এই অসম শ্রেণী কেন, ওই বৈষম্যতা কেন? তখন তারদিন আমি গান করলাম, কেউ বলে পথকলি কেউ বলে টোকাই, আমাদেরও নাম আছে সে নাম ধরে ডাকার মতো, মানুষে তো আর নাই। এবং এই গানটা পরবর্তীতে কারাগার ছবিতে ইমরুল ভাই কনক সাভার দিয়ে গাওয়ালেন, কারাগার ছবিতে গানটা লাগিয়েছে। 91 এর কথা আমি মনে করে দিব, আমি কিভাবে গণসংগীত থেকে বাউলে আসলাম। এখন এর মধ্যে আসেন, তখন পাহাড়ি বাঙালিদের শান্তি চুক্তিতে আমাকে পাঠালো গান করার জন্য, সেখানে শিল্পী ছিল খুরশিদ আলম, তারপরে রতিন্দা, মলয় কুমার গাঙ্গুলি, বিপুল ভট্টাচার্য, ফকির শাহাবুদ্দিন ছোট, এদের মাঝে কাঁধে কাঁধে গান গাইতাম। আর এত বড় শিল্পীর মাঝে আমি গান গাইতাম, পাত্তুর তো আমি মানুষ,
আমি আমার
আমি হারে জিতিম। কিন্তু ভাই রে ভাই হাতে হাত মিলাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এক মায়ের জন্ম ভাই, খুন আর হানাহানি ভেদাভেদ ভুলে যায়, মিলি আস প্রীতির বাঁধনে, বিভেদ করব সঙ্গ তোমার সনে,
দেশের স্বার্থে আমরা সবাই এক মতের মত মিলাই, ভাই রে ভাই হাতে হাত মিলাই।
চমৎকার।
আরো দুই একটা গণসঙ্গীত আমি শ্রোতাদের উদ্দেশ্যে দিচ্ছি, এগুলো সব আমারই গণসঙ্গীত।
জি জি।
কথা আছে তো, সব শিল্পীরা গান গাইতো, আমি গণসঙ্গীত গাইতাম। তো গণসঙ্গীত গাইলে কিন্তু অনেকে পয়সা দিত না, তখন আমি ওই সম্পূর্ণ টিউশনের উপর নির্ভর করে করে টিউশনের পয়সা দিয়ে কিন্তু আমার ওগুলো চালাইতাম আর আমি গণসঙ্গীত গাইতাম। আমার গণসঙ্গীতের মধ্যে আরো আছে, এটা হচ্ছে প্রবীর সর্দারের লেখক উদ্দেশ্য করতো, আমার সাথে গান দিলেন আর এই সমাজ পাল্টে দেবে, এটা এখনকার কথা না, 90-এর দশকে। আরে এ সমাজ পাল্টে দেবে, পাল্টে দেবে, গুটি কয়েক ছেলে যারা বুকের বোতাম খুলে বেড়ায় রাস্তাঘাটে। এ সমাজ পাল্টে দেবে, পাল্টে দেবে, গুটি কয়েক ছেলে যারা বুকের বোতাম খুলে বেড়ায় রাস্তাঘাটে। তারা কোথায় বলে দে, তারা কোথায় বলে দে, তারা কোথায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই মিছিলে। এই গানগুলি গাইতাম আমি তখন গ্রামে। তারপরে আমার কিছু গান ছিল, আমি সাবধানে আমার বন্ধু ছিল, সে গান লিখতো, তখন এই গানগুলি আমি গাইতাম। গলি থেকে রাজপথ জীবনের এক পথ, গলি থেকে রাজপথ জীবনের এক পথ, বাঁচার তাগিদে সেই পথে সবাই ছুটে চলে অবিরাম, অজানা সে নাম ধাম, এমন চলার কোন অর্থ নাই, কেউ পায় এক রাস কারো বুকে হাহুতাস, তবু চেয়ে থাকি যদি একটু পাই, কি বাঁচতে চাই, বাঁচতে চাই মোরা, বাঁচতে চাই, চোখে মুখে উন্মুখ বাঁচার আকুলতা, বাঁচে না মানুষ তবু বিকিয়ে নিজের মাথা, অসহায় হয়ে যাচ্ছে জোড় হাতে প্রার্থনা, বিধাতাও চুপচাপ চোখ মেলে দেখে না, আর্তের ধ্বনি দু বাতাসে মিলাই শুধু, বিশ্বাসে বিপন্ন বুকে জমে মরু ধুধু, কুতাতুর অনশনে জীবনের দিনগুনে আশ্রয় আছে এক শেষ ঠিকানায়। প্রিয় ভাই, এই সমস্ত গান গাওয়ার পিছনে, এই সমস্ত গান লেখার পিছনে ছিল আমার দারিদ্রতাটা। আমার দারিদ্রটাই কিন্তু আমাকে
উৎসাহ
দিতে শিখিয়েছে, প্রতিবাদ করতে শিখিয়েছে। বিভিন্ন ঘটনা আছে, প্রতিটি আন্দোলনে কিন্তু আমার গান ছিল। যখন এই দেশে স্যার নিয়ে আসলেন, তখন কিন্তু আমি একটা গান লিখলাম, গাইলাম।
জি,
বুদ্ধিজীবী নাই কি দেশে, মুক্তিযোদ্ধা নাই কি দেশে, তোদের এইসব যোগ্যতা রইল কি দাম, আমার দেশের রাজনীতিতে এখন বিদেশি লাগাম। খেয়াল করেন কিন্তু। তবে একটা গান ছিল আমার, তুমি দেখেছ শুনেছ যুদ্ধটা হলো শুধু, মুক্তিটা তো এলো না, হয় স্বাধীনতা। মানে এইভাবে অসংখ্য গণসঙ্গীত কিন্তু আমার লেখা এবং আমার সুর
ওই সময়টাতে,
ওই সময়টাতে আমি শুধু গণসঙ্গীতই গাইতাম, কিন্তু আমি আর কোনো গান গাইতাম না। এই গণসঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আমি হয়তো আমার জীবনটাকে একটু অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে দিয়েছি,
জি,
বাট আমি কিন্তু বিশাল একটা জিনিস পেয়েছি। 2001 সাল লন্ডনে গ্রেটার লন্ডন অথরের লর্ড মেয়র কেন লিভিস্টিন, ওনার অনুষ্ঠানে কিন্তু প্রথম আমি গিয়েছি ট্রাফালগার স্কোয়ারে গান করতে। বিশ্বের বিভিন্ন প্রতিবাদী গণবাদী শিল্পীরা গেলেন, সেখানে আমি উদ্দেশ্যে নিয়ে গেছি তানাভাষা গোলাম মোস্তফা, উনি আমাকে নিয়ে গেলেন সেখানে, কিন্তু আমি প্রথম বিদেশ সফর। কিন্তু আমি তো গণসঙ্গীত গাওয়ার জন্য গিয়েছিলাম। গ্রামের শাহাবুদ্দিন, লেখাপড়ার সুবাদে মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী, পৈতৃক যে পাওয়াটা, পরবর্তীতে আমি ফকির শাহাবুদ্দিন হয়ে গেলাম
90 সালে।
এটা আরো আগে,
আরো আগে
আমার পরদাদা ছিলেন বুজুর্গ, ওনার ওরস হয়। মনে মনে চিন্তা করলাম, দেখি আমার পরদাদার নামটা আমি নিয়ে নিই, কারণ কিছু কিছু লেখাপড়া করছি। ফকির কেউ আলি গোলাম কি মৌলা, ফকির কারা, যারা একমাত্র আল্লাহর গোলাম তারাই ফকির। আর একটা গান ছিললাম, ওরে চিল্লি না মন ফকির কি রতন, ওরে মনু চিল্লি না মন ফকির কি রতন, ওরে হিংসা নিন্দাবাদ না করে ফকিরের জাত, ভব মায়া দিছে বিসর্জন, ওরে মনু চিল্লি না মন ফকির কি রতন। হালিম বয়াতের একটা গান শুনলাম ফকির সম্পর্কে, আমার পরদাদার পথ ছিল লুলা ফকির,
জি,
সেই লুলা ফকির থেকে আমি নামটা ধারণ করেছি মাত্র। আমার মতো একটা পাপী, আমার মতো একটা অজ্ঞানী, আমার মতো একটা কি বলা হয় মানুষ, আমি সেই নামটা বহন করছি, জানি না সে ফকিরত্ব পাবো কিনা। তো যাই হোক, আসলাম ওদিসিতে গণসঙ্গীত গাচ্ছি। যখন কমিউনিস্ট পার্টির এমন কোন অনুষ্ঠান ছিল না, আমি ফকির সাহেব গণসঙ্গীত গাইতাম। তোরা তো গরিব মানুষ, আমি এখনো পর্যন্ত কিন্তু কোন গণসঙ্গীত গিয়ে টাকা পাই না। যেমন শহীদ মিনারে গান করি, বিভিন্ন দিবসে গান করি, এগুলো কিন্তু বিনা পয়সায় এখনো চলছে। অর্থাৎ সমাজ পরিবর্তনের হাতিয়ার। পিরসিকার বলছে, মিউজিক ইজ নট অনলি অ্যামিউজমেন্ট, যে সঙ্গীত শুধু বিনোদনে নেই, আর সমাজ পরিবর্তনের হাতিয়ার বটে।
জি,
তো কিবরি ভাই, আমি গণসঙ্গীতকে আর বেশি দীর্ঘায়িত করবো না।
জি,
তবে শ্রোতারা যেন আমার এই গণসঙ্গীত কি কি গাইতাম সেগুলির একটা দুটো মুখ,
জি প্লিজ,
আমি গানগুলো কি ছিল, ওরে সোনার দেশ শ্মশান বানাইলো মির্জাফরের দলের বাঙালি ভাই, মনে হইলে ইতিহাস চাইও বাঙালি ভাই, ওরে আমলা বলে কামলা দোষী, আমরা থাকি ঘুমে
আমলা বলে মিথ্যে কথায় আমরা থাকি রুমে, গরিব দুঃখী ডাকছে রে ভাই, মোদের কেহ নাই ওরে বাঙালি ভাই, মনে হইলে ইতিহাস চাইও বাঙালি ভাই। সোনার বাংলা শোনা হইল, আইল স্বাধীনতা, লক্ষ ভাইয়ের রক্ত দিল শুই না তাদের কথা, আজ খাইতে না পারলে তোরা তাদের রক্ত খাইও রে বাঙালি ভাই, মনে হইলে ইতিহাস চাইও। আমার লেখা আমার সুর একসময় গাইতে আমি গুলি, ওরে দেখ না সে সমাজটাকে ধরেছে প্রথম চোখ বুঝিয়ে থাকবি কতক্ষণ, উদ্দীপনামূলক গান।
জি,
আরো গান ছিল যখন লিখতাম, এগুলো অনেক তখন আমার কত বুঝে ছিলাম ক্রিয়া। আগে ছিলাম ব্রিটিশের গোলামি শুনছি, চব্বিশ বছর পাকিস্তানের গোলাম করছি, এখন আমি কার গোলামি করছি? তাহলে এখন এখন আমার অভাব, এখন এখন আমার রাস্তাঘাটে মিছিল শুরু হয়, কার অধিকার, কিসের অধিকারের জন্য মিছিল শুনি? তখন গান লেখলাম, ওরে এখন নাই ব্রিটিশ নাই পাকিস্তান, তবে কেন আমার দেশ হলো গুরস্থান, আজকে তো আর বর্গিরা নাই, পরাধীনতার শিকলও নাই, তবু কেন সোনার বাংলা, সোনার বাংলা নাই, তাই দেবে হতে হবে এখন থেকে আমাদের সাবধান। আমার দেশের ছেলেরা আজ বেকার ঘুরে বেড়ায়, একটু সুখের আশায় তারা বিদেশে হাত বাড়ায়, অভিশপ্ত এই জীবন হতে কবে পাবো পরিত্রাণ। এগুলো দিচ্ছে শ্রোতাদের জন্য। তখন আমার একটা গান সুপার ডুবার হিট, যেটি আমি মিডিয়াতে রেকর্ডও করিনি ডরে করিনি, গানটা ছিল প্লাবন করেছিল লেখা, ওরে জেতা দশ টাকাতে ভাত মিলে না নিশি কন্যা মিলে, আমি এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে, রাস্তা ঘাটে যায় না চলা সব হারানোর ডরে, বাড়ছে বেকার বাড়ছে জ্বালা প্রতি ঘরে ঘরে, শুধু আইন বাঙ্গায় আইন জেতা জিম্মি জনগণ, সুশীল সমাজ গা করে না হয় না আন্দোলন, জেতা পশুর মতো মানুষ জবাই নির্বিচারে চলে, আমি এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে, এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে, অট্টালিকার পাশে যেথা বস্তি শত শত, আরে মানুষগুলো থাকে যেন অমানুষের মতো, আরে শিক্ষিত জন পায় না কদর অশিক্ষিতের মাঝে, আরে কেউ ডাকে না তাদের কোন উন্নয়নের কাজে, যেথা একের কথায় দশে চলে দশের চিন্তা জলে, আমি এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে। তো গানটা গাইলে মানুষের খুব এনজয় পাইতো, দুষ্টামি করে এই লাইনটা জুড়িয়ে দিয়েছিলাম, যেটা ভুরিওয়ালা মানুষগুলো হয় সিনেমার নায়ক, আমি সেই দেশেরই গায়ক রে ভাই, সেই দেশেরই গায়ক।
সুপার।
যারা বিদেশে থাকে, যারা নব্বই থেকে গান শোনা করে, আমি পৃথিবীর যেখানে এই গানটা আমি রিকোয়েস্ট পাই, ওরা কিন্তু এটা জানে, এটা কিন্তু কোন জায়গায় আমি রেকর্ড করিনি, ফার্স্ট টাইম আপনাদের জন্য আমি গানটা দিলাম, এগুলো একসময় গাইতাম। আচ্ছা, তারপরে তখন মানে চাকরি পাচ্ছিলাম না, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে আর হয় না, তখন একটা গান লিখলাম আমার অ্যালবামে গাইলাম, নিজে খেয়ে বাঁচি না মা তোমাকে দিয়ে কোথেকে, এক মুঠো ভাত তোমার মুখে পারিনি দিতে, জন্ম দিলি এখন দেশে, একটা ছেলে ছিল তোমার দাউনি রিক্সা চালাইতে, সেই ছেলেরে দিলে তুমি ভার্সিটি পড়িতে, শিক্ষা জীবন না শিক্ষা করে বড় হয়ে ছেলে দেশের মান রাখিতি, রাখবো কেমনে দেশের ইমান পেটে আমার নাই ভাত, গরিব বলে আমায় কেহ দিতে চায় না অধিকার, ভালো মন্দের বিচার নাই মাগু এই কোন আজব দেশে। এই গানগুলি একসঙ্গে গাইতাম আমি, লেখাপড়া শেষ করেছি সেই কোন আমলে, চাকরি আমার হয় না কেন বুঝি না কোন কারণে, এই লাইনটা লেখার জন্য তখন আমি পত্রিকায় একটা ইন্টারভিউ দেখলাম যে অমুক জায়গায় নিবে সরকারি চাকরি, লেখা আছে পাঁচ বছর অভিজ্ঞতা লাগে, তাহলে আমি নয় বছর অনার্স করার পরে মাস্টার্স করার পরে চাকরি তিনটার ভিত্তিতে গেলাম, অভিজ্ঞতা লাগবে, তো অভিজ্ঞতা যদি লাগে তাহলে আমার তাহলে মাস্টার ডিগ্রিটা ওইটা বন্ধ করে দে, ইউনিভার্সিটি লেখার দরকার নেই তো আমার,
সেটাই
ম্যাট্রিক পাশে আমার পাঁচ বছর অভিজ্ঞতা করে তো আমি চাকরি পাবো, তাহলে হুদো হুদে আমার এই যে দশ বছর কেন ইউনিভার্সিটি খাইল আমার জীবন থেকে, এই শিক্ষানীতিটা কি একটু বন্ধ করা যায় না, এই তার প্রতিবাদে এই গানগুলি লিখতাম। তো এই গানগুলিকে লেখো তার কি পয়সা দিত না, আমার এখন মনে আছে যে মুজিবনগর কর্মচারী কল্যাণ পরিষদের একটা অনুষ্ঠান,
জি
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে, সেখানে বাংলাদেশের বড় বড় শিল্পীরা গান গাচ্ছে, আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি তো খুব খুশি। তারপর তখনকার আমলে যে তখন উপস্থাপনা ছিলেন হচ্ছে আব্দুল নত্তর স্যার, আমার এখন কথা মনে আছে, সবাই গান গাইল, আমি কিন্তু তখন মাত্র দুইটা টিসিও ঘুরে খাই, তখন আমার ইনকাম ছিল মাত্র এগারোশো টাকা, আমার মেসের ভাড়া যেত তিনশো টাকা, খাওয়ান খরচ যেত পাঁচশো টাকা,
আর খরচ বিরচ মনে করলাম যে এখানে গেলে পাঁচশোটা টাকা বেরোতে পুরো পাঙ্খা মারা ধরে কেটা
জি
সবাই গান গাইলো সবাই খুব খাম দিল আমি যখন গান গাইলাম এই গানটা গাইছি আমি রক্তের দামে কি এনেছি বাংলা উড়েই ফেললাম মানুষের তালি দিয়ে সরকার করে ফেললো তালিতে তালিতে আসার সময় বসেছে মনে কিছু টাকা দিবে তা আমাকে ডেকে নিয়ে এসে নামটা বললাম না আমাকে একটা ফুল ধরিয়ে দিলেন তাই বললাম ভাই আরেকটা দাও কেন দুপুরে খাবো সকালবেলা একটা ফুল এটা নাস্তা করবো আর দুপুরবেলা ফুলটা খাবো কই চলে আসছি আমি আমার দীর্ঘ জীবনে পঁচা সিঙ্গারি থেকে গণসংগীত এ মা মাটি দেশ মাতৃক আমি লাকি ভাই আমি কাদের সাথে গান করেছি আমি বিপুল ভট্টাচার্যের সাথে গান করেছি মলয় কুমার গাঙ্গুলি রতীন্দ্রনাথ রায় আব্দুল জব্বার সাহেব তারপরে আমাদের স্বাধীন বলে বেতার গান আপেল ভাই এদের সাথে কিন্তু আমি গান করার সৌভাগ্য একটা ছেলে কিন্তু গণসংগীত গাইতাম তো গণসংগীত গাইতে গিয়ে আর আমি আর কমার্শিয়াল জিনিসটা কিন্তু বুঝে উঠতে পারিনি তখনকার আমলে একটা অ্যালবাম বের করলে কিন্তু সুপার টুপার হিট
হয়েছে
আমি কিন্তু সেদিকে যাইনি আমি খেলে সবসময় মাথায় থাকতো কিভাবে এই দেশটা বিশ্বের মাঝে দরবার স্থান পাবে আমাদের অনিয়মগুলি দূর হবে ও নিয়মকে নিয়ম করতে হবে দেন কত বড় একটা স্পর্ধা আমি লাইসেন্স নিয়েছিলাম আর কি দেশ গঠনে তবু ওই যে বাবার কিছুটা আদর্শ পেয়েছিলাম গণসংগীত গাচ্ছি ফাড়াই ফেলতেছে দর্শক পাগল হয়ে যাচ্ছে সৈয়দপুর আমার এখন একটা কথা মনে আছে সৈয়দপুর আমি গান গাচ্ছি
জি
তখন উপস্থাপক বলতে শুধু দর্শক তবলা দিয়ে গান শেষের পরে ফকির সাহাবুদ্দিন ঢাকায় চলে যাবে তাকে আমরা তাড়াতাড়ি ট্রাকে তুলে দিতে হবে আমার কিন্তু খুব ভালো লাগছে সৈয়দপুর স্টেশনে কিন্তু মানুষ পাগল আমার গান শুনে আমি ট্রাকে করিয়া তখন যমুনা ব্রিজ হয়নি আমি ঢাকা চলে আসছি কিন্তু ভাই এই গণসংগীত নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি কিন্তু তারপর এই গণসংগীতের সুবাদে যে আগরতলাতে গেলাম 2001 সালে আগরতলাতে গেলাম হচ্ছে বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের যত জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে মেজর কামরুল বড় বড় যারা যারা লোকজন ছিল রব ভাই মীর শকত
জি
সব সবাই গেল তাদের সাথে আমি গেলাম ফকির আলমগীর ভাই গেলেন আমি আগরতলাতে গান করতে গিয়েছিলাম তা আমার জীবনে গণসংগীত আমাকে কিন্তু সম্মান দিয়েছে বাট আমার অর্থনৈতিকটা কিন্তু একটু দুর্বল করে ফেলছে আচ্ছা তাইলে এখন কিভাবে চাকাটা ঘুরেছে দেখেন ভাগ্যের চাকাটা গণসংগীত গাইতে যে কিনা আমিও শিল্পী দশজন শিল্পী অর্থ টাকা পাই টাকা পাই না মনে মনে চিন্তা করলাম এ কি তাহলে গান তো চেঞ্জ করতে হবে কি আমার দেখলাম যে প্রেমের গান গায় প্রেমের গান গাইলে কিন্তু টাকা দিয়ে দেয় আর আমি গণসংগীত গাচ্ছি মানুষ কিন্তু পাগল আমার জন্য কিন্তু আমাকে টাকা দিচ্ছে না তাহলে গণসংগীতে টাকা দিয়ে শোনার জিনিস না এটা তাদেরও দোষ না ঠিক আছে সম্মানের জিনিস যদি আমার মেমোরি ঠিক থাকে 1991 সালে আমি আমার একটা বাউলের দেখা পেয়েছিলাম শিল্পকলায় তার নাম ছিল রুহিতাশ চক্রবর্তী রুহি ঠাকুর আমার এখনো মনে আছে উনি বেহালাটা ভাস করে গান গাইছিলেন ওহে দীন বন্ধু দয়া কর আমারে আমি পাপি আমি দয়াল আমি পাপি আমি গুণাগার নিজ গুণে ক্ষমা কর আমারে দয়া কর আমারে ওহে দীন বন্ধু দয়া কর আমারে এই রুহি ঠাকুরের মাধ্যমে আমি এসে আব্দুল করিমের সাথে দেখা তার চলন তার বলন ওনার সরাসরি একটা গান শেখার সুযোগ হয়েছিল আমার যখন প্রথম গেলাম
জি
বাবা তোমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করো তোমরা এসব গান শুনবা আমাকে একটা গান শিখিয়েছিলেন ওরে যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কি দেব তার প্রতিদান মনমজালে ওরে বাউলা গান
এবং সকল স্টেজ পারফরমেন্স আপনি গানটা গান সব গানের মধ্যে
এই গানটা উনি কিন্তু আমার নিজের হাতে শিখিয়েছিলেন করিম সাহেবের সাথে সান্নিধ্য করলাম 20 বছর আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক হয়তো উনি কিছু দিতে পারে নাই তবু তো কিবরে ভাই ওনার গানগুলি গাচ্ছি
জি
আমার তার কোনো পেশা নেই আমি কিন্তু গান গাইয়ে খাই গান গাইয়ে চলি এই বাউল গানের সুবাদে আমি জীবনের প্রথম গণসংগীত দিয়ে লন্ডন গিয়েছিলাম একবার আর বাউল গানের সুবাদে কিবরে ভাই আমি 30 থেকে 35 বার লন্ডনে গিয়েছি বাউল গান গাইতে আমেরিকাতে বহুবার কানাডায় বহুবার আলজেরিয়া সারা পৃথিবী বলতে গেলে ঘুরেছি কিন্তু বাউল গান নিয়ে।
হ্যাঁ, এবং এই প্রসঙ্গে আমি আসবো, তবে তার আগে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আপনি ধীরে ধীরে তো শিল্পী মানে একটু ট্র্যাকটা চেঞ্জ করলেন, গণসঙ্গীত থেকে আপনি চলে আসলেন হচ্ছে হলো ফোক গানের দিকে, বা আপনি যখন বুঝলেন যে আমার টাকা পয়সা রোজগার করা দরকার বেঁচে থাকার জন্য দৈনন্দিন রুটি রুজির জন্য, ঠিক সেই সময়ের চেঞ্জটা কি আলটিমেটলি বাউল গানই ছিল নাকি প্রেমের কোন গান?
না, বাউল গানই,
বাউল গানই,
বাউল গানই। আমার সবসময় কিন্তু কেন জানি আল্লাহ, স্পিরিচুয়াল, ভগবান এগুলো গাইতে খুব ভালো লাগতো, প্রশ্নমূলক গান। আমি একটি বিজয় সরকারের গান গাইতাম, ওরে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, কেহ তোমায় বলে ভগবান আমার গড় বলে কেউ করে আহ্বান, কেউ হুদা কেউ জিহুদা কেউ কয় পাথিয়ান, তুমি নামি কিও নামি হেসাই আমরা বুঝি তার বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি ট্র্যাক চেঞ্জ করিনি, আমি জাস্ট আমার বাপের ভিটাটা রেখে, অর্থাৎ গণসংগীত আমার বাপের ভিটা, আমি সেখান থেকে দাঁড়িয়ে আশেপাশের লোকগুলো দেখতেছিলাম তোরা কেমন আছিস, দেখলাম যে না বাউলটাই আমার আপন। আমি এখনো গাচ্ছি, মরার পর্যন্ত গণসংগীত প্রতিবাদী গানগুলো আমি গাচ্ছি, প্রতিনিয়ত কোনো ঘটনা হলে আমি একটা গান লিখি ফেলি যে গানগুলি আমার ভান্ডে আছে, বাংলাদেশের প্রতিটি ঘটনায় কিন্তু আমার গানগুলি আমি গান লিখে ফেলি।
যাই হোক, এবং আমি একটু রেফার করতে চাই জায়গাটায়, আপনার এই গান লেখার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র মানে ওই সামাজিক অস্থিরতা দেখে না, সোশ্যাল যে কোনো কিছু দেখেই আপনি অনেক সময় গান লিখে ফেলেন। যেমন পাশের বাড়ির এক মহিলা স্বামী হারিয়ে গেছে বা মারা গিয়েছে, সেটা কান্না শুনে ওই কান্নার হৃদয়।
না না, যে কথাটা আমি এখানে ঢোকার আগে আমি শাকিল ভাই সাথে আলাপ করছিলাম,
জি
সম্মানিত শ্রোতাগণ, আমি আবার একটু পিছনে যাচ্ছি।
জি,
উনি আমাকে প্রশ্ন করেছিলেন, মনে এক গান তো আছে, গণসংগীত কেন গাচ্ছেন, বাউল কেন গাচ্ছেন, ফোক কেন গাচ্ছেন, আর তো অনেক মডার্ন গান আছে, সেগুলো গাইলে তো অনেক কিছু করতে পারতেন। আসলে আমি বললাম আমি শাহাবুদ্দিন, ফকি শাহাবুদ্দিন না, আমি শাহাবুদ্দিন, আমি আমার পাশের বাড়ির তার স্বামীটা মাছ মারার জন্য সে সাগরে পাঠিয়েছে, ঝড়ে স্বামীটা মারা গেল, সেই স্বামী হারা মহিলার ক্রন্দন শুনেছি বিলাপের মাধ্যমে,
আমার স্বামী গেল রে মাছ মারিতে, আইলি না কেমন,
কি করবো আমি আর এই সংসার চেয়ে, তুই কেন গেলি ওখানে, আমি এখন কি করবো রে স্বামী,
স্বামী ধন স্বামী ধন,
ওই যে বিলাপের কান্নাটা, ওই যে বিচ্ছেদ গানটা, ছোটবেলার থেকে কিন্তু আমার কানে সেটা আছে, আর নদীর কলকলো আমার কান্দাখালি খালের জোয়ার ভাটার সাথে কিন্তু আমার জীবনটা, যখন জোয়ার আসে তখন আমার যৌবনটা ভরপুর, আবার ভাটিতে কিন্তু আমি যৌবনও দেখেছি এবং যৌবন শেষ হতে দেখেছি সেই খাল থেকে। আমি দুরন্ত বালকের মধ্যে ঘুরতাম, রাখালারা যে গান গাইত, দেখবেন লোক গান যেটাকে বলা হয়, বৃষ্টি পড়ছে কিন্তু সকালবেলা কিন্তু যারা কামলা তারা কিন্তু মাঠে চলে গেল, বৃষ্টি পড়ছে তখন সকালবেলায় পান্তা ভাত খায়, পান্তা ভাত নিয়ে যায়, একজনে বলল
ওরে কিছুক্ষণের মধ্যে যাইব রে পান্তা ভাত,
এইটা আবার পাশের যে জমিতে ধান রোপণ করছে সে কইল যে
ওরে লোকটাই উনি দিয়া পুরা মরিচ দিয়া খাই মোরে পেট ভরিয়া পান্তা ভাত হামুরে।
এই যে একজনের কাছ থেকে একজন শূন্য মাটা, মানে সকালবেলায় লুটটা লুটটা মাছ মানে লুটটা শুটকি মাছটা একটু ফোড়া করলে আর একটু পোড়া মরিচ তাহলে পান্তাভাতটা খুব জমে, যদি একটু পিয়াজ হয়। এই যে কৃষকেরা সকালবেলা, ওই যে কৃষক সকালবেলা কাজ গিয়ে যে ক্ষুধার জন্য যে গানটা, সে ক্ষুধার তো গানের আত্মমাত্রা আমি শুনেছি। আমি কি প্রিয় ভাই বলতে আমার কোন অসুবিধা নাই, আমি একেবারে গ্রাম থেকে যেটা পেয়েছি সেটা পুঁজি করে জাস্ট কতগুলো মানুষের সান্নিধ্য পেয়ে বিভিন্ন একটু গান বাজনা শিখি, আজকে আমি ফকির শাহাবুদ্দিন।
এটা হচ্ছে আপনার লাইফের বটম লাইন যেটা বলতে পারি আমরা, কিন্তু লাইম লাইট আসার ব্যাপারটা যে সারা দেশের মানুষ যে আপনাকে চিনলো সেটা যে টার্নিং পয়েন্টটা, সেই পয়েন্টটা কখন ছিল?
কিছুদিন আগে,
মাত্র কিছুদিন
আগে আমাকে বাংলাদেশে কেউ চিনত না, কিন্তু আমাকে কিন্তু ব্রিটেনের লোকেরা চিনত,
দেশের বাইরের লোকজন চিনত,
অর্থাৎ 2001 থেকে শুরু করে তবে কিন্তু আমি প্রচুর শো করি কিন্তু বিদেশে, কিন্তু দেশে অনেকে জানে না, এরা কিন্তু আমাকে চিনে, যারা বিদেশ থেকে আসে ওরা বলছে ফকির শাহাবুদ্দিন চিনে, তারা মনে আমেরিকার থেকে আসলো তার ভাইয়ের বিয়ে হচ্ছে আর কি, বিভিন্ন শিল্পীর নাম ফকির শাহাবুদ্দিনকে নিয়ে আসো, তুই কি কো আমেরিকা তো বলছে প্রিন্সিপ করে নিয়ে আসো, খেয়াল করেন কিন্তু আমাকে দেশে চেনার আগে কিন্তু এই দেশ থেকে আমার যে ভাইয়েরা বিদেশে গিয়েছে তারা আমার গান শুনে দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ, কানাডা, ওই যারা বিদেশ যারা থাকতে তাদের কাছে কিন্তু আমি খুব জনপ্রিয়, 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11
এই তিন বছর হচ্ছে বাংলাদেশের মানুষ।
এই তিনটা বছর কেমনে আমি ধন্যবাদ ইটিভি কে। ইটিভি প্রথম কিন্তু আমাকে লাইভ প্রোগ্রাম করায়।
আচ্ছা,
আমাদের সিনেমাটা স্যারই ছিল, তার নাম হচ্ছে মিউজিক ডিরেক্টর। সেখানে আমার করায় ওই তখন থেকে মানুষ আমার লাইভটা শোনাতে একটু একটু দেখে এটা কেমন কেমন লাগে না, এই করে 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 এই মানুষ সবাই হয়তো চিনে না, এইটুকু হয়তো আপনি আমার চিনছেন এইটুকুর মধ্যে, আগে কিন্তু আমি বাহিরে পরিচিত।
এবং বাইরের গানের ব্যাপারে আমি যতদূর জানি, ইনফ্যাক্ট আমার ফোক গানের প্রতি প্রচন্ড আগ্রহ ব্যক্তিগত জায়গা থেকে, সে কারণে হয়তো আপনাদের নিয়ে একটু জানাশোনার চেষ্টা করি যে আপনি দেশের বাইরে গিয়েছেন, আপনি সারা জীবন ধরে যে দৈন্যতার মধ্যে ভুগেছেন, অর্থনৈতিক যে দৈন্যতা, দেশের বাইরেও কিন্তু একই রকমই ব্যাপারটা ছিল। আপনি কিন্তু পয়সা রোজগার করার জন্য যাননি, এই গানটাকে নিয়ে গেছেন প্রচার করার জন্য, বাউল গানটাকে প্রচার করার জন্য।
ধন্যবাদ কিপ্রিয় ভাই, এই ব্যাপারে আমি একটু কথা বলি। আমি কিন্তু কোন একটা গাড়ি করতে পারলাম না, বাড়ি করতে পারলাম না, আমি কিন্তু হ্যান্ড টু মাউথ এখন ফকির সাহাবুদ্দিন। কিন্তু আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব কিন্তু আমি বিশ্বাস করতে চায় না যে এই লোক 30-35 বার লন্ডন গিয়েছে, যে 10-12-15 বার আমেরিকায় গিয়েছে, যে কানাডাতে গিয়েছে 10-12 বার, তার্কি আবার সে ইউরোপে যায়, সব বিভিন্ন জায়গায় বিদেশে ঘুরে। কিপ্রিয় ভাই ভাঙবো,
প্লিজ প্লিজ,
নিজের হাঁড়ি নিজে ভাঙবো,
ভাঙেন, আপনি তো দেশেরই মানুষ, দেশের
সমস্ত শিল্পীরা প্রমোটার তখন আসে যে ভাই আপনি কত টাকা নেবেন, বলে আমি এত ডলার নেব, সবাই কিন্তু চুক্তি করে। ওই আমার কাছে যখন আসে ভাই এটা আমেরিকা যেতে হবে, আমার তো পয়সা ছাড়িয়ে দিনই বেন আর ধান্দা কি, যে আমার একটা ধান আছে যে আমি আমার বাউল গানটা, আমি আমার শাহ করিমের গানটা, আমি আমার লালনের গানটা, আমি আমার সানমিয়ার গানটা, মেরাজারের গানটা, উকিল মুন্সির গান, দন্দুষার গান, পাঞ্জুষার গান, সৈয়দ শাহনুরের গান, হাসন রাজার গান, বাউল কবি জালালের গান, এইগুলি মানুষের জন্য একটু শুনি, কারণ তার গ্রামটাকে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু বিদেশে গিয়েছে এবং তারা যেন এই ফোকটা পায় পাগল হয়ে যায়। কিন্তু ওই প্রমোটাররা কিন্তু ওই যে গ্রামের শিল্পীগুলো চিনারা চিনি কিন্তু ঢাকায় যারা বসবাস করে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করে, আমি আমার সবাইকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওখানে গিয়ে কিন্তু সবাই কিন্তু ফোক গানে করে, এখানে হয়তো যে ধরনের গান করুক
কোটটাই পরে ফোক গান করে
হতে পারে, ওখানে গিয়ে তারা ফোক গান গায়, তারা ফোক শুনে। আমি আমেরিকাতে গিয়েছি কিন্তু উইদাউট পয়সায়, আমেরিকাতে কোনো বাউল গান চলে না, আলমগীর নামক একটা ভদ্রলোক আলমগীর, ওনা বললাম ভাই সবাই যাচ্ছে যে আমাদের এটা নিয়ে যান না, সবাই আমেরিকাতে বাউল গান চলে না ভাই, সব শিক্ষিত শ্রেণীর লোকজন ওখানে গেছে ডিবি টিভি যাওয়ার আগে আর কি, যাই না ভাই ফসে নি কোনো অসুবিধা কি, 7 জন বাউল গিয়েছিলাম একটা পয়সাও নিইনি, দেয়নি কোথায় দিব। আজকে আল্লাহর রহমতে প্রিয় ভাই আমি আমার এই জীবদ্দশায় যারা যারা বাউল গানকে, যারা যারা ফোক গানকে আমার অগ্রজা যারা ছিল আমি তাদেরকে আমি আমার নমস্য রেখে দেবতার মতো আসনে রেখে আমি শুধু একটা কথা বলতে চাই, যারা বিশ্বব্যাপী আমার এথনিক কালচারটাকে, আমার বাংলা কালচারটাকে, আমার মা মাটির যে গানগুলিকে বিশ্বের মাঝে যারা যারা পরিচিত ঘটিয়েছেন আমি কিন্তু তাদের মাঝে একজন, তাদের দলে আমিও পিছনে ছিলাম, অর্থাৎ আমি টাকা পয়সা ধন দৌলত কিছুই চাইনি, আমি চেয়েছিলাম কি আমার বাংলা গানগুলি সারা বিশ্বে গাক, কেন ইন্ডিয়ান গানগুলি সারা বিশ্বে গাবে, আমার বাংলা গানে গাবে, আমার বাউল গানে গাবে। ওরে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া, যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া, ওরে তুমি কি জানো না রে বন্ধু কি সুখে যায় দিন, দিনে দিনে সোনার তনু হইতাছে মলিন, তুমি যদি বাসরে ভিন, তুমি যদি বাসরে ভিন, আমি প্রাণ জুড়াইতাম কই গিয়া, যত দোষী তোমার লাগিয়া।
চমৎকার,
ইসুপের প্রেমে তেরে পাগল বিবি জুলেখায়, সোনার যৌবন ছাই করিল ইসুপের আশায়, ওরে শেষে একদিন পাইয়া রাস্তায় যৌবন দিল ফিরাইয়া, যত দোষী তোমার লাগিয়া, ওরে মন্দ বলুক জগতের লোকে তাতে দুঃখ নাই, এই করিমে শেষে যদি তোমারে পাই, ওরে নইলে বলো মরিয়া যাই, নইলে বলো মরিয়া যাই কি ফল আমার বাছিয়া, যত দোষী তোমার লাগিয়া। এহস আমার বাংলা, এহস আমার মা মাটির গান। এই লন্ডন গিয়েছি বহুবার, পয়সা দেয় নাকি বীরে ভাই? গেছি আর আসছি, হয়তো আসার সময় একটু বাজারের পয়সা দিয়েছে, সেটা নিজের জন্য লেগেছে, পারলাম না ভাই ভাইদারকে সুখী করতে, পারলাম না নিজে সুখী হইতে, পারলাম না স্ত্রীকে সুখী করতে। ফকির শাহাবুদ্দিন সারা আমেরিকায়, ফকির শাহাবুদ্দিন হন কেনাডাতে, ফকির শাহাবুদ্দিন হন আলজেরিয়াতে, আলজেরিয়ার কথাটা একটু কইন ইতিহাস, সারা বিশ্ব ঘুরেছি, অথচ আমি খুশি। কয়দিন বাঁচবে রে কিবরে ভাই? অল্পদিন তো। আপনাদের মতো যে ইয়াং ছেলেরা, আপনাদের মতো লোক, একটা বেসরকারি একটা রেডিও, এই আপনারা আমার মতো নাখান্দা নালায়েক বান্দার এই যে কথাগুলি যে মানুষকে শোনাচ্ছেন, এর সাথে পাওয়া আমার কি আছে ভাই? এটা তো আমার পাওয়া। আমি গ্রামের শাহাবুদ্দিন, কে বহুত আছে শাহাবুদ্দিন, বহুত আছে সাত দোকানে কাজ করে শাহাবুদ্দিন, বহুত আছে শাহাবুদ্দিন, একজন ফকির শাহাবুদ্দিনকে আপনি ডেকে নিয়ে আসছেন, ইটস নট এ ম্যাটার অফ জোক। কিন্তু আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলে যাই, আমি একবার টোটাল আমার আত্মার থেকেই আমি আমার বাউল গানটা বুকে নিয়ে, আমার শাহ করিমকে নিয়ে, আমার রোহি ঠাকুরকে নিয়ে, আমার এই দেশের আমার হাসন রাজাকে নিয়ে, আমি আমার লালন সাইজিকে নিয়ে, বাউল কুলের শিরোমণিকে নিয়ে, বুকে নিয়ে আমি সারা বিশ্ব ঘুরেছি কিন্তু বাউল গানকে। কিন্তু আমি শুনিয়েছি যখন সবার গান শেষ ও লাস্টে কিন্তু আমার দিয়ে,
এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, মাফ করবেন, সেটা হচ্ছে যে প্রিয় শ্রোতা, আমি আমার উপস্থাপনের এক্সপিরিয়েন্স রেডিওতে এবং আমার বলা যে আমার পেশাই এটা আমি শুরু করেছি, যেভাবে আমার দু একটি স্টেজ পারফরমেন্স করার সৌভাগ্য হয়েছিল এই ভদ্রলোকটির সাথে, আমি আমার জীবনে বহুবার ব্যান্ড পারফরমেন্স দেখেছি এবং সেখানে ব্যান্ডের যখন পারফরমেন্স হয় লোকজন যেভাবে মাতলামো বা এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করে, বাংলা লোকগানে আমি কখনো দেখিনি ঠিক তার চাইতেও বেশি সেটা হতে পারে। এবং আমি সেই শিল্পীটাকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলছি, এই যে লোকজন এত বেশি উচ্ছ্বাস করে, এত বেশি মানে আদর করে জড়িয়ে ধরে নিজের গানটাকে, সেই সময় ফিলিংসটা আসলে কি থাকে?
ফিলিংসটা থাকে হচ্ছে আমার মা যদি আমাকে বুকে নে, শুধু শ্রোতা আপনার আপন জন যখন আপনাকে বুকে নে এক ধরনের ফিলিংস, আর আপনার মা যখন আপনাকে বুকে নে তখন ফিলিংসটা কেমন লাগে? কি ভাই ভাই, আমি আল্লাহর কাছে অসম্ভব শুকরিয়া, আমি আমার এই জীবদ দশায় আমি সমস্ত ভাষাকে শ্রদ্ধা রেখে বলছি, কিন্তু 100% শ্রদ্ধা
জি
সুদর্শক, আমি কানা ধরে বলছি, আমি অসম্মান করছি না, এই বাংলা ভাষার জন্য সালাম বরকত রফিক জোবরের জান দিয়েছে, প্রাণ দিয়েছে, সে বাংলা ভাষার রক্তে দেনা, বাংলা ভাষার, বাংলা ভাষায় কথা বলি আমি, আমি বাংলা ভাষায় কথা বলি, এই বাংলাতে বাস করি, সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি, আমি আমার এই জীবদ্দশায় কোনদিন কোন ক্রমে শখ করি স্টেজে একটা হিন্দি গান, একটা উর্দু গান, একটা অন্য ভাষার গান গাইয়া আমি একটা একানাও ইনকাম করি নাই, আমি গাই রে জীবনে, আমি বাউল গানে গাই
জি,
আমি আমার বাংলা গানে গাই, মরার আগ পর্যন্ত যেন বাংলায় কইতে কইতে মরতে পারি, বাংলায় আল্লাহকে ডেকে মরে যাবো ইনশাল্লাহ, বাংলায় আল্লাহ নবীকে ডেকে ডেকে মরে যাবো।
কি চমৎকার! এই যে লোকটি আমাদের সঙ্গে রয়েছেন তিনি আসলে সাধারণ মানুষ নন, সাধারণ অর্থে অসাধারণ একজন মানুষ। প্রত্যেকেই যদি আমরা আমাদের দেশকে, প্রত্যেকে যদি আমাদের বাংলার সংস্কৃতিকে এতটা ভালোবাসতে পারতাম, তাহলে আমাদের দেশটা 40 বছর যতটুকু এগিয়েছে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি এগোত। আমরা আসব আপনার জীবনের গল্পে, তবে তার আগে আরেকটা বিরতি নিতে হচ্ছে, খুবই ছোট্ট একটা বিরতি, সংবাদের বিরতি। আপনারা সবাই শুনছেন রবি উৎসবের রাতে ঈদ স্পেশাল হ্যালো 8920।
হ্যালো 8920।
সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ঈদ স্পেশাল হ্যালো 8920-তে। রবি উৎসবের রাতে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি প্রিয় শ্রোতা। হ্যালো 8920-তে আজকে রয়েছেন ফকির শাহাবুদ্দিন, বাউল ফকির শাহাবুদ্দিনের জীবনের গল্পে আমরা আবারও ফিরে যাব। আপনি চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন, যেখানে প্রায় 250,000-এর উপরে এই মুহূর্তে মেম্বার রয়েছে। আমি একটু আসতে চাই যে এই যে এত দেশ আপনি ঘুরলেন, আপনি আলজেরিয়ার কথা বলছিলেন যে আলজেরিয়ার এক্সপিরিয়েন্স আপনি যেতে চান, ওখানে কোন বিষয় কি ছিল যে যেটা আমাদের শ্রোতাদেরকে বলা যায়?
2011 শেষের দিকে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, আলজিয়ার্স থেকে 1 ঘন্টা লাগে আমরা ওই সিটিতে যাই, তার নাম ছিল থ্লেমসেন। আলজেরিয়াতে একটা সেকেন্ড সিটি, রাজধানীর পরের সিটিটা হচ্ছে কালচারাল সিটি।
বাহ,
যারা আলজেরিয়াতে গিয়েছেন সবাই কিন্তু এই জিনিসটা জানে, ওটার নাম হচ্ছে থ্লেমসেন। টোটাল সিটিটা হচ্ছে কালচারালি, পৃথিবীর সমস্ত মানুষকে তার নিজস্ব কালচার দেখায়।
বাহ,
এরা এই ছিলাম আমরা সেখানে। অসাধারণ সুন্দর দেশ আলজেরিয়া, পাহাড় আর পাহাড়। সে আলজেরিয়াতে শিল্পকলে আমাদেরকে পাঠালেন, সেখানে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, যে যার যার দেশীয় এথনিক কালচারকে রিপ্রেজেন্ট করবে। আপনি এ কথার সাথে সাথে আপনি আমাকে আমেরিকার একটা ঘটনা মনে করিয়ে দিবেন, সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বড় বড় সুফিরা গেলেন, বড় বড় সাধকরা গেলেন, সেটা হচ্ছে ইরাক, ইরাক থেকে গেলেন, ইরান থেকে গিয়েছে, তারপর সাহারা থেকে গেলেন, তারপর বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে কিন্তু গেল, আর আমরাও গেলাম। তা আমরা গেলাম, আমি গেলাম, সমীর বাউল গেল, আর আমাদের সাথে ঢোল টক্কর একতারা একটা মিনে আমরা একটু গ্রুপ গিয়েছিলাম ফিল্মবালার থেকে। সেখানে সাত দিন যাবৎ গান গাচ্ছি আমরা, কিন্তু কিন্তু প্রতিদিন মার্ক হচ্ছে, কিন্তু কোন দেশ কত নম্বরে, কোন দেশ কত নম্বরে মার্ক আসতে আসতে ইনশাল্লাহ বাংলাদেশ তো ঠিকই রাখছি। শেষের দিন ঘটনাটা, ভাই আমার লোম খারাই গেছে, ইরাকের কিছু শিল্পীরা তাদের বয়স 75 বছর বয়স, ওরে বাজাইলো রে কি ভাই, আর কি গাচ্ছে, অসাধারণ গায়ক, তাদের আরবি গান গাচ্ছে, তার দেশকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি যে গেলাম সমীর বাউলে গান করলো, আমি চিন্তা করলাম এখন কি করা যায়, এরা তো আরবি মানুষ, আরবিতে তো মার্ক করবে, আরবিতে মার্ক করলে বাংলা ভাষা তারা বুঝবে না। আমি হঠাৎ করে আমার মাথায় একটু বুদ্ধি আসলো, আজানটা তো বুঝবে মার্ক করার সময়। আমি আবার ডোল টক্কর দিয়ে নজরুল তারা সবাই বললো সোবান তোমার সবাই তোমরা বসো, আমি যেদিকে গাবে সেদিকে গাইলে থাকবো, আর কোনো কাম করবো না, কপালে যা আছে গান কারো পাবেন না, হোক বা না হোক আমি গাইতে আছে, কপালে যা আছে। ওরা কিন্তু টান মান করতেছি, কিন্তু পাগল বানাই দিচ্ছি, কিন্তু আমি দূরবীন ছেড়ে একটা কাওয়ালি ধরছিলাম, সে গানটা গাবো
জি প্লিজ।
প্রথম ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার দেখলাম যে ওরা বিচারের নড়ি ছড়ি বইছে কি আজান শুরু করছে কেন, গাইলাম দমে দমে ডাকরে মনে লাইলাহা ইল্লাল্লাহ, ওই নামের পাশে নাম রইয়াছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু সুমো খাইলাম আল্লাহু আকবার করে দিও, কেন ওরা তো বাংলাটা বুঝবে না। দমে দমে ডাকরে মনে লাইলাহা ইল্লাল্লাহ নামের পাশে নাম রইয়াছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিকে দোহারি টানতেছে কাওয়ালির মতো। ওয়াদাহু লা শারীক যিনি সামিউন বাসিরুন, তিনি দেখে শুনে অন্তর্যামী মাফি কলবি গায়রুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো করতেছে পাগলের মতো, হুদাই মানে মারতাছি আর আমি চিন্তা করতে আজানটা তো বুঝবে। সেটা গেই আল্লাহর রহমতে বাংলাদেশ এক নম্বর করে নিয়ে আসছি
আল্লাহর থেকে, চমৎকার
বাংলা ভাষা দিয়ে। কিন্তু আমি বলছি কেন সব গান গাইতে হবে, এটা আমার ধারণা, এটা আমার একমাত্র ব্যক্তিগত ধারণা। রবীন্দ্রনাথ বলেছিলেন আগে চাই বাংলা ভাষার গাতুনি, তারপর ইংরেজি শেখার পথ।
আমেরিকার প্রসঙ্গে আসতে চাই,
আচ্ছা এটা হচ্ছে গত বছরে অক্টোবরে
জি
ওয়াশিংটন ডিসিতে একটা মনুমেন্ট টাওয়ার আছে, মনুমেন্ট টাওয়ার সবাই জানো যারা ডিসিতে, সেখানে বাংলাদেশ এমবেসি এবং কিছু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলে তারা দুজনে মিলে অনুষ্ঠানটা করেছিল। অনুষ্ঠানটা হচ্ছে তাদের কান্ট্রি সং আমাদের কান্ট্রি সং, একটা স্টেজ বিশাল করে করছে মনুমেন্ট টাওয়ারে, এই পাশে ইংলিশ গিটার গুটার নিয়ে একবার ওরা সাজিয়ে কিন্তু ওরা ওদের কান্ট্রি সং গুলি গাচ্ছে। এদিক দিয়ে আমি গেলাম, সভি মন্ডল গেল, সভি ভাই গেল, আমি গেলাম, আমরা এদিকে লালন নিয়ে ধরলাম, শ্বাস করেন অসুবিধা নেই, এদিকে হারমোনিয়াম আর তবলা, এরাও গাচ্ছে আমিও গাচ্ছি, এরাও গাচ্ছে আমরাও গাচ্ছি, কিন্তু এথনিক কালচার। সেখানে আমাদের গান শুনে ওরা সবাই কিন্তু আমাদের কাছে কিন্তু দৌড়াই ধরল, ওরে যেখানে শায়ের বারামে খানা, যেখানে শায়ের বারামে খানা, শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভূজঙ্গ না, যেখানে শায়ের বারামে খানা, যেখানে শায়ের বারামে খানা, কারণ ওরা যা গাছে সে রাগটার উপর তো কারণ আমার লালন সাহেব সব দিয়ে গেছে রে ভাই, ওনারা যা গাছে তার আদলে একটা রাগ ধরে কিন্তু লালনার একটা মেরে দিই আমরা, এই মানে লালন সাহেজিকে নিয়ে আর শাহ করিম যেহেতু আমি গাছছি হাসন, এই তিনজনকে দিয়ে কিন্তু মোটামুটি কান্ট্রি সংটার মানে আড্ডা রাখি দিই নেই। হ্যাঁ এত অসাধারণ, আমার কথা হলো বাংলা গানের মধ্যে অসাধারণত্ব আছে, কিন্তু অসম্ভব অসাধারণত্ব। যেটা বললাম আমি চাই আমি এই বয়স পর্যন্ত কিন্তু আমার বাউল গানটাকে আমি যতটুকু পেরেছি আমার আয়ত্তের মধ্যে, আমি সারা বিশ্বে আমি যে যে জায়গায় গিয়ে শুধু করে আমি সব জায়গায় কিন্তু প্রসার করেছি যে দিস ইজ মাই সং, দিস ইজ মাই টিউন, দিস ইজ এটা আমার মার টিউন। বিচ্ছেদি ক্যানাডাতে আমি একটা শো করতেছিলাম, এটা কিন্তু 2011 একজন লোক আসলো মন্ট্রিয়ালে, মন্ট্রিয়াল বিশাল দর্শক, আমি গান গাচ্ছি, একজন ভদ্রলোক এসে বলছে ভাই দেশে তো অনেকদিন যাই না, এমন একটা গান করেন যে গান দিয়ে চোখ বন্ধ করে একটু দেশে যাবো, দেখেন কত বড় ফিলিংস। আমার $100 দিল, তাদের ফিলিংস
কি গিয়েছিল মনে
আছে, আজ কেন রে প্রাণের সুবল, আজ কেন রে প্রাণের সুবল রায় এলো না যমুনাতে, সুবল রে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে, ওরে মান কইরাছে বিনা কারণে, গাইলাম রাধারমণ দত্তের গান, ওরে আমার শিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, সেখানে আমার শাহকরিমের গান গেয়েছি, ওর তুমি বিনয়া কুলে পরানে থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু বুইল না আমারে সাগরে ভা সাইয়া কুল মান তোমারে সপিয়া দিলাম আমার মন প্রাণ। তারপর আরো গিয়েছি গীতা, কি সুন্দর সুন্দর আমার দেশের গান আছে, এ হচ্ছে ওরে লোকে আমায় মন্দ বলে কলঙ্কিনি কইয়া রে প্রাণ বন্ধু তোমার লাগিয়া, আর কত জ্বালা সইব রে প্রাণ বন্ধু তোমার লাগিয়া, দরাজ গলায় বাউল গানটা গাই, মনের মাধুরী মিশিয়ে গাইতে ইচ্ছে করে পাগলের মতো ছুটি।
এই এই যে এত দিনের এই বাউল গানকে নিয়ে সংগ্রাম, এর মধ্যে নিশ্চয়ই অনেক মজার এক্সপিরিয়েন্স ঘটে, বিশেষ করে যারা শ্রোতা থাকে স্টেজে, হ্যাঁ পাগল হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, মানে আমি দেখেছি তো, মানে লোকজন পুরো উতলা হয়ে যায় ওই মুহূর্তে, দুই একটা মজার এক্সপিরিয়েন্স,
মজার এক্সপিরিয়েন্স যেমন আছে আবার ব্যাড এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে, কিন্তু আমরা খুব খুশি হই। আমার তো কোনো নাম নেই, বড় বড় শিল্পীরা যখন যায় তখন তাদেরকে নিয়ে অটোগ্রাম নিয়ে মানুষ ব্যস্ত থাকে, ওই আমি কোনার মধ্যে বসে থাকি, আর পার্টি তখন পাত্তা দেয় না, ওদেরকে সবকিছু খাওয়ান দাওয়ান দেবো, আমার ওই যে পিছনে গিয়ে বসে থাকি, আর আমি একটু সাইতে গেলেও যদি আবার গান গাইতে না দেয়, হ্যাঁ থাকি সেখানে। আমার একটা ইতিহাসের কথা বলবো,
জি প্লিজ,
এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি করা, সেখানে শিল্পী ছিলেন আমি, তিমিদ্দা আর তপন চৌধুরী, অর্থাৎ কলা ভবনের সামনে।
আচ্ছা,
তো প্রথমে তিমিদ্দা গাইল, তো প্রথমে তিমিদ্দা একটা আধুনিক টাইপের উনি গাইলেন, এখন উঠবে তপন চৌধুরী, তপনদা বিখ্যাত তখন সুপার ডুবার হিট, তার মধ্যে ফকির একটা করতে গেল, আমি গণসংগীত গাবো, সুদর্শক এখন গান করবো বাংলাদেশের বিখ্যাত গণসংগীত ফকির শাহাবুদ্দিন, এটা শোনার পরে ভাই আমার বুগো বই শুরু করছে, তারা যখন কইল তো তবলা বলে বললাম যে তবলা দেব ভাই তালটা ধরো তো, বুবা আমি শুরু করে দিলাম, ধরা বন্ধ হয়ে গেল, হ্যাঁ কিরে ভাই তোরা ভুয়া এত সুন্দর ট্রেন করে ভুয়া বলতেছিস, আর আমি যখন বললাম তোরা বন্ধ করে দিছিস, তোদেরকে ঢাকা ইউনিভার্সিটি শিখিয়েছে, তোরা কোন মায়ের ছেলে রে, গণসংগীত বুঝোস না, বাউল বুঝোস না, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তোরা, তোমরা এখান থেকে বড় হয়ে দেশ চালাবা, আমলা হবা, হাইরে দুর্ভাগা বাংলাদেশ, ঠিক আছে চলে যাচ্ছি, যাবো না, আমি এই ইউনিভার্সিটি থেকে পাশ করে কিন্তু আজকে বাউল এন গণসংগীত গাছি গান শুন, ওলি শুন নালি কিন্তু সোজা কিন্তু এখান থেকে এখন চলে যাও, আমি সেইভাবে কিন্তু এই ইয়াংদের মাঝে গানটা জোর করে কিন্তু শুনেছি।
আপনি তো ওখান থেকে মাস্টার্স পাস করেছেন,
কথা বলছেন কিন্তু, এই জন্য মজার এক্সপিরিয়েন্সটা কিন্তু এখন আমি পাইনি, কি রিয়েলি যদি ঘটনা বলতে মজা মানে যে ফকির শাহাবুদ্দিন আইসে, আপনার মজা মজার ঘটনা আমি এটাই বলতে পারি যে গত শুক্রবার আমি কাওয়ালি গাইতে গেলাম, সেখানে কিন্তু বিশেষ করে মজার স্মৃতি এই জায়গাটাই বাংলাদেশের সমস্ত মিডিয়ার কাছে কিন্তু আমি ঋণী, বিশেষ করে বেসরকারি মিডিয়া, সরকারি মিডিয়া কিন্তু আমাকে কখনো পাত্তা দেয় নাই এবং দেয় না, দিবেও না হয়তো, কিন্তু বেসরকারি মিডিয়া না আসলে আমার ওই বিদেশে গিয়ে কামলা দেওয়া লাগতো, আর নাইলে সোজা বাড়িতে গিয়ে কন্ডাক্টর মোটর করতাম, তারপরে টেন্ডারবাজি করতাম, ফকির শাহাবুদ্দিন হওয়া লাগতো না, কারণ মানুষের কাছে পৌঁছে মিডিয়া তো দরকার হয়। তাইলে মজার স্মৃতি হচ্ছে আপনি যে আমার সাথে কথা বলছেন, আপনি এত সুন্দর করে খাওয়াইলেন, চা দিলেন, কি সম্মানটা করছেন ফকির শাহাবুদ্দিন আইসি, মনে মনে ভাবি হারি এই জিনিসটা কিন্তু বিভিন্ন জায়গায় পাই না, কারণ অনেক বড় বড় স্টারদের মাঝে কিন্তু আমরা হারিয়ে যাই,
লাখো মানুষ তো আপনাদের পছন্দ করে, লাখো মানুষ, দেশের লাখো মানুষ পাগল
না, আমাকে যারা পছন্দ করে তারা কিন্তু প্রমোটার না, তারা কিন্তু আপনি পর্যন্ত চিনে না, আমাকে যারা পছন্দ করে টোটাল রুটসে কিন্তু টাউনও আছে কিন্তু তারা, অর্থাৎ সাইলেন্ট পিপল সবচেয়ে বেশি আমার দর্শক, তাহলে আপনারা যদি আমাকে এইভাবে যদি যেভাবে আপনারা তুলে ধরছেন, যদি এটা যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো আমার সম্মান পাওয়ার কিছু নেই। আমি আবার বলছি, শুধু শ্রোতা সম্মানিত, আমার সম্মানের দরকার নেই। আমি চাচ্ছি ইন্টারেস্টিং ঘটনা ভাই, আজকে আমি গ্রুমিং করে আসলাম, অর্থাৎ 8,500 কিশোরী ক্লাব থেকে ব্রাকে এদের পরীক্ষা নিয়ে 40 মেয়ে নিয়ে আসলো, 20 নাচের আর 20 হচ্ছে গানের। সমস্ত মেয়েরা আমার ফোক গাচ্ছে ভাই।
আহা,
এটা কার? বলে যে এটা তো সালমা গিয়েছে, এটা কথা শুনে আমি ফোক ইসামুদ্দিন মায়ের গান গাচ্ছে। এটা কার? ওরে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, কোন বিধানে আছে লেখা জানতে বড় স্বাদ জেগেছে। একটা মেয়ে গাছে
একটু শুনে, এটা মাটা 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 একটু আরেকটু শুনতে চাই, কয়েকটা লাইন প্লিজ।
ওরে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, কোন বিধানে আছে লেখা, কোন বিধানে আছে লেখা জানতে বড় স্বাদ জেগেছে, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট মাস হয়েছে, একবার যদি ভাবতি রে মন তার বিকল্প কেবাই আছে, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, মা হল বেহেস্তের চাবি সর্বশাস্ত্রে লেখায় আছে। ওরে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে।
অসাধারণ
মেয়েরা গাচ্ছে যে বাবা এটা কার গান? স্যার এমনি খেসেতে মোবাইলের থেকে তুলছি। আমি দুষ্ট, তোমার মোবাইল নাম কি? স্যার নোকিয়া। হয়তো এটা তোমার ওস্তাদ আছে, ওস্তাদ নোকিয়া, কারণ ডাউনলোড করে নে বাচ্চারা। তাই বললাম বাবা এটা আমার লেখা, আমার সুর, এটা আমি গিয়েছি গানটা। তার আশ্চর্য, কি বল স্যার? হাটা মেয়ে গাইতেছে, ওরে সিনার লগে বাজাই রাইকমে তোমারে, হইজার ভিতর ঢুকাই রাইকমে তোমারে, ইয়ো নাই রে সিনার লগে বাজাই রাইকমে তোমারে। এই গানটা আমি সালমাকে দিয়ে গাওয়াইছিলাম।
জি,
গানটার মূল গীতিকার হচ্ছে, সুরকার হচ্ছে এম এন আক্তার। তবে এই গানটা আমি কালেকশন করেছিলাম কিন্তু শ্রদ্ধেয় শিল্পী রবি চৌধুরীর কাছ থেকে।
আচ্ছা
আচ্ছা। এই গানটা রবি চৌধুরী এবং শাকিলা যাবার প্রথম গায়।
আচ্ছা,
সেখান থেকে আমি রবিদারে রিং করে বলেছি এই গানটা সালমারি দিয়ে গাওয়াই। আজকে সেই গানটা কিন্তু সুপার ডুপার হিট। তারা সালমারি দিয়ে আরো অনেক গান করেছে, এটা আমরা পরে আসি।
জি,
তা আজকে গ্রুমিং এ গেলাম, ক্লোজ আপ গ্রুমিং গিয়েছি, তারা কিন্তু কিছু ফোক শিখিয়ে আসে। দেখি বাবা তুমি কোন কোন ফোক পারো কি ভাই? আল্লাহর রহমতে ম্যাক্সিমাম কিন্তু আমার আমার গানগুলি তারা গাচ্ছে। একটা মেয়ে গাইতেছে, ওরে পাইলাম না তোর ভালোবাসা রে, পাইলাম না তোর ভালোবাসা, সাদের জনম গেল বিফল, সঙ্গী হইল দুই নয়নের জল, সখী রে ভালোবাসা তারি সাজে, যে পীড়িতের মর্ম বুঝে, নইলে পীড়িতি ভীষণ যন্ত্রণা, ওরে ভালোবাসা করার আগে রে সখী জেনে নে তার কল কৌশল, সঙ্গী হইল দুই নয়নের জল। বললেন বাবা কার গান? স্যার এটা বিউটির গান। বাবা এই গানের সুরকার গীতিকার আমি। এবং এরা আশ্চর্য হয়ে গেল, আজকে সৎকর প্রায় ম্যাক্সিমাম গান গাচ্ছি।
কষ্ট হয় না? কষ্ট হয় না যখন জানেন আপনাকে?
না ভালো লাগে, আল্লাহ কি জানে
সেটা
সৃষ্টি করতে গিয়ে দেখেছে, আল্লাহ কি দেখছে যে একটা সঙ্গীত ক্রিয়েটর, আমি তো ক্রিয়েশন করছি সেটা, সেটা জাতির নামার জানার দরকারটা কি? আমার তো ভালো লাগে
এই অসাধারণ ফিলিংস এর জায়গাটিতে। আমরা একটু পরে আবারও ফিরে আসতে চাই আমাদের হ্যালো 8920 আজকে। ধন্য যে আপনার মতো মানুষকে আমরা এখানে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আপনার অনেক বড় ফ্যান, সেই জায়গাটা থেকে অনেক বড় একটা দুর্বলতা ছিল আপনাকে নির্বাচন করবার ক্ষেত্রে, আমি স্বীকার করব, কারণ আমিও মানুষ, একথাটা বলে থাকি সবসময়। সেই জায়গাটা থেকে
আপনাকে এখানে নির্বাচন করবার পেছনে আমি বলবো যে আমার নিজের ব্যক্তিগত ভালো লাগা অনেকখানি ভূমিকা রেখেছে। আচ্ছা,
এবার একটু সুফি গানের দিকে যেতে চাই। আপনার জীবনের গানগুলোর মধ্যে সুফি গান অনেক বড় একটা জায়গা জুড়ে আছে এবং আপনি আপনার নিজের নামটার আগেই সুফি দর্শনটাকে বসিয়ে দিলেন, ফকির শাহাবুদ্দিন। তো সুফি গানের দিকে যাওয়ার চিন্তা ভাবনাটা কেন হলো, কি খুঁজে পেলেন ওখানে?
আসলে ভাই, এককালে গণসংগীত গিয়েছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যেখানে সমাজের অন্যায় দেখেছি সেখানে একটা গান লিখেছি, রচনা করেছি, গান দিয়ে যুদ্ধ করছি, সমাজ কি পরিবর্তন হলো কি হলো সেটা দেখিনি, আমার কাজ আমি করে গিয়েছি। বাউল গান গিয়েছি বাংলাদেশে, আমার জীবনে কি লাগে, শাহ করিমের মতো লোকের সান্নিধ্য পেয়েছি, বাউল রুহী ঠাকুরের সান্নিধ্য আমি পেয়েছি। আর ইদানিং এসে কি প্রিয় ভাই, আসলে কি জানেন, মানুষ যৌবন কাল এক জিনিস, তরতাজা রক্ত, অদম্য ছিলাম আমি একমাত্র সর্বশ্রেষ্ঠ, তরতাজা টকটক করে রক্ত। হ্যাঁ, আমার শাহ আব্দুল করিম একটা গান গিয়েছেন, সে গানটা গাই।
কেন আসলাম?
জি
সুন্দর।
ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি কিবরিয়া গেল কই, মাথার চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই, মন চলে না রং তামাশায়, আলুস হয়ে এসেছে দেহায়, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি এখন গেল কই, কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভাবের জন্ম গেল বিভলে, এখন সে বাবু নাই রই, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই, যা হবার তা হয়ে গেছে, আমার আব্দুল করিম ভাবিতেছে, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, একেবারে হবে সই, আগের বাহাদুরি এখন গেল কই।
ব্যাপারটা হচ্ছে সুফি গানে কেন আসলাম?
জি,
আমরা অনেকে বলি আমি সুফি গান গাই, সুফির অর্থটা কি? বন্ধুর গান। সুফি মানে বন্ধু, আল্লাহর বন্ধু ছিলেন হচ্ছে আল্লাহ নবী, তাহলে আল্লাহ নবীর গুণগান, আর আল্লাহ নবীর নায়েবে রসুলদের গুণগান, সাহাবাকরামদের গুণগান, পীর গাউস কুতুব আব্দাল আম্বিয়া, পীর ফকির যারা আছে তাদের গুণগান করা, অর্থাৎ বয়স তো, অর্থাৎ আমরা দিনে দিনে কবরের দিকে যাচ্ছি, কিন্তু কি প্রিয় ভাই, আচ্ছা আমাদের রাস্তা কোথায়? এটা বলুন, আপনার টার্গেট এম ইন লাইফ কোথায়? এম ইন লাইফ শুধু এক জায়গায়, এখন ওই কবরের দিকে যাচ্ছে, আর কি এম ইন লাইফ
সাড়ে তিন হাজার জায়গা।
তাহলে এই এম ইন লাইফটা যদি প্রথম থেকে আমার দর্শনটা ঢুকে যে আমি কিন্তু একদিন না একদিন কিন্তু কবরের পা ফেলতে হবে, তাহলে আমার সমাজে অন্যায় হতো, অসভ্য হতো, ইপ্রিজিং হতো, এসিড মারামারি হতো, আর কত বছর বাঁচবি রে? আপনার হাতে আজকে রেডিওর একটা দায়িত্ব, কি প্রিয় ভাই, আপনি এই ক্ষমতাটা যেভাবে ব্যবহার করবেন সেভাবেই কিন্তু এবিসি রেডিও চলবে। আপনি যদি এইটাকে দর্শন নেন যে এবিসি রেডিওর মাধ্যমে যে সমাজকে আমি এটা কিছু দিতে চাই, আচ্ছা আর্ট কালচার কেন আপনি আমাকে এত যত্ন সহকারে নিয়ে এসে ইন্টারভিউ নিচ্ছেন, পাশে কিন্তু কাওরান বাজার, তা কাওরান বাজার যারা ব্যবসায়ী তারাই নিয়ে আপনি বসান নেই কেন? তাহলে আমার তার মধ্যে পার্থক্যটা কি?
সেটাই,
মানুষ হিসেবে সে আমার অনেক সম্মানজনক ব্যবসায়ী।
জি,
আপনি আমার আমি একটা শিল্পী বিদায়, অর্থাৎ শিল্পী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী, এরা কি করে?
আত্মার আত্মিক উন্নয়নটা
এরা কি করে? এরা হচ্ছে সমাজকে চক্ষু দান করে,
জি,
সমাজকে পথ দেখায় এদিকে যাও, এই জন্য আপনি আমাকে ডাকছেন। আমি স্রেফ যদি টাকার জন্য গান করি, আর আমার গানে যদি কথায় কথা বলে বলে আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, ওরে মালা তোমাদের গীতি কণ্ঠে শোভা পাবে পরশে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, ওরে আমি যখন আমি মাটির ধরাতে, ওরে রইব না কালের ইশারাতে, আমি রইব কোন সুদূরে রজানাপুরে, তোমরা দেখিবে গানের মুকুরে, তোমরা দেখিবে গানের মুকুরে আমার ছবি মানসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম পরশে। যে গানে দেশু পথের সন্ধান, যে গানে যে কাজে যে কর্মে সমাজকে, সমাজের ইয়াংদেরকে টিনেজারদেরকে সুপথ দেখাবে না,
জি,
সেটা কোনো আর্ট হতে পারে না, সেটা কালচার হতে পারে না। কিন্তু কালচার আর আলসারের মধ্যে কিন্তু পার্থক্য খুব কাছাকাছি, কালচার সাবধান না হলে কিন্তু আলসার হয়ে যাবে, আর আলসার হলে কিন্তু ক্যান্সার হবে, ক্যান্সার হলে কিন্তু মরণ। কি বললাম ভাই? তাহলে আপনি কি নিয়ে খেলা করছেন? আপনি ক্যান্সারকে নিয়ে খেলা করছেন, আলসারকে নিয়ে, কালচারকে নিয়ে, খেয়াল করেন কিন্তু নামগুলি এমনি আসেনি, কালচার কখনো ক্যান্সার হতে নেই, যদি ক্যান্সার হয় ইট ড্যামেজ ইউর সোসাইটি, একদিন আপনি কি বিয়ে কিন্তু কেউ স্মরণ করবে না।
এক্স্যাক্টলি,
আপনার কি আছে ভাই? আপনি আমেরিকায় গেলেন,
আমেরিকায় গিয়ে আপনি একটা বাচ্চা জন্মদান করলেন যে আপনি বললেন যে ভাই বাংলা শিক্ষার দরকার নেই, সে তো ওই যে তার বন্ধু যে ডেনি, সে যখন তার কান্ট্রি সং গাবে আপনার ছেলে কি গাবে?
গ্রেট কোয়েশ্চন।
তখন আপনার ছেলে বলবে যে হ্যাঁ না রে, আপনার ছেলে কি বলবে? করে মানা কাম যারা না মদনে প্রেম রসিকা হব, কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে, বলে এই দেহেরি মদন রাজা বসায় কাচারি করা দেয় লয়ে তারা চাই হুজুরি, মদন সে দুষ্ট ভারী করে সে তো সুন্দরী করে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হব কেমনে। কিন্তু আমেরিকাতে জন্মগ্রহণ করছে আপনার ছেলেরা, কিন্তু একটা শব্দ লেখা থাকে এথনিক, আপনি বাই বর্ন আমেরিকা বাট এথনিক, কোথেকে আসছে ব্লাড কোথেকে? বাংলা, বাঙালি। সুতরাং ডোন্ট ফরগেট বিহাইন্ড, আমি যত বড়ই লোক হই না কেন, কি বলে ভাই ঢাকাতে বসবাস করছেন, আমিও করছি কিন্তু এবিসি তে গল্প করছি, শ্রোতারা শুনছে, মরলে কিন্তু ম্যাক্সিমাম মাটিটা হয় কিন্তু ওই যে গ্রামে যেখান থেকে জন্মগ্রহণ করেছিলেন,
ওই বাঁশঝাড়ের মধ্যে,
বাঁশঝাড়ে। প্রথম মায়ের জগৎ থেকে যখন আরেকটা জগতে আসতেন, ওয়াও করে কান্না দিয়েছিলেন, সে কান্নার জায়গায় কবরটা হবে কি বলে ভাই? ডোন্ট ফরগেট বিহাইন্ড। আপনি জানেন না যারা বিদেশ গিয়েছে আমার এই কণ্ঠ, যারা বিদেশে যদি শুনে এরা যে দেশের প্রতি কত মায়া মমতারা কাঁদে এই দেশটার জন্য ভাই, এত দেশপ্রীতি। তো সুতরাং আমরা কখনো বাউল গান, আমার নিজের গান, হ্যাঁ সব গান শুনবো, অবশ্যই শোনা লাগবে আমার, আমরা কি কালচারাল ডেভেলপ হবো না? থিঙ্ক গ্লোবালি প্রেজেন্ট লোকালি,
জি,
অর্থাৎ বিশ্বমানের চিন্তা করো, দেশীয় মানের পরিবেশনাটা এখন আমাদের করতে হবে। এখন আমরা যদি বাংলা ভাষাটাকে যদি একটু একটা বাংলিশ টেবিল উচ্চারণ করি তা কিন্তু হবে না। ধরেন আমি আমার সিনেমা আঞ্চলিক গান করবো সমস্যা নেই,
হতে পারে।
ওরে ফালু রাইয়া দিলে সামানে গুরু গুরাই টানে, তোরা হন হনে যাবি আর সম্মানে, ওরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, তোমার লাইয়ার ফরানে ফুই রাজার, এটা মনে এবিসি তে চালায় মাঝে মধ্যে
আপনার গাওয়া।
ওরে সিটা গাঙাইলে তোরে ফতেঙ্গা লই যাইম, সুন্দর সুন্দর সিন সিনারি তোমারে দেখাইম, ওরে রাঙ্গা মাটি লই যাই তোমারে গোসল গৈগম লেই কতে যাই, ওরে হাস্য বাজার লই যাই তোমারে গোসল গৈগম দরি গাতে যাই, তোমার লাইয়ার ফরানে ফুই রাজা। শ্রোতারা তো কোন বোর ফিল হচ্ছে না, তাই বুঝতেছি না, তো
তন্ময় হয়ে শুনছে এবং আপনাকে আমি একদম ডিস্টার্বই করছি না, কোনো কোশ্চেনই করছি না, মানে আমরা যা চাচ্ছি আমার প্রশ্ন বলার আগেই আপনি বলে দিচ্ছেন, মন থেকে বলে দিচ্ছেন।
সুজিত শ্রোতা আমার উপর বিরক্ত হইন না, একটু
বিরক্ত হবে না, এবং আমার মনে হয় যে হ্যালো ইট নাইন টু জিরো আমরা খুব গর্ব করে বলি যে আমাদের শ্রোতারা এত ভালোবাসে, রেডিও ইন্ডাস্ট্রির সবচাইতে জনপ্রিয় সেই মুহূর্তে আল্লাহ রহমতে, আমরা খুবই খুবই কৃতজ্ঞ যে আমরা এমন একজন মানুষ পেয়েছি। আমরা এখানে আসলে জীবন শেখাই, আমাদের মূল থিমটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের মানুষ আসেন সমাজের এবং এসে তারা তাদের জীবনের গল্প বলে এবং সেই সব জীবনের গল্প শুনে বাকি যারা শুনে তারা সবাই শেখে, এবং আজকে আমরা যাকে পেয়েছি সে আমাদেরকে একটা সোশ্যাল মেসেজ দিয়ে গেল যে দেশ মা মাটি সেটা হচ্ছে আমার আত্মপরিচয়, সেই জায়গাটায় যদি না যেতে পারি উড়ে উড়ে কোনো লাভ নেই। শেষ পর্যন্ত আমি মাইকেল মধুসূদন দত্তের উদাহরণ দিতে পারি, অনেক বড় জিনিয়াস সে ছিল, শেষ পর্যন্ত ক্যাপটিভ লেডি লিখেছে দেশের বাইরে গিয়ে, বিদেশের মানুষ পড়েছে, পড়ার পরে বলেছে তোমার এত অসাধারণ জ্ঞান তুমি সেটা দেশের মাটিতে কেন প্রয়োগ করছো না। মাইকেল মধুসূদন তো ক্যাপটিভ লেডির জন্য কিন্তু বিখ্যাত হয়নি, মাইকেল মধুসূদন দত্ত পরে দেশে ফিরে এসে কি লিখল, দেশে ফিরে এসে সেই যে আপনার সনেট, দেশকে নিয়ে যে সনেট বা দেশের জন্য আপনার যে তার যে রচনা, মাকে নিয়ে যে তার আকুতি, সেগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে বিখ্যাত করলো। সুতরাং আপনি যেটা বলছেন যে ওই যে আধুনিক মানুষ, কোট্টাই পড়া মানুষ কিংবা যে মানুষগুলোকে আমরা স্পেশালি আলাদা করে মিডিয়াতে চেনাই, তাদের জন্য আমাদের কোনো সে নেই, কিন্তু আপনাকে আজকে আমরা নিয়ে আসতে পেরেছি সেজন্য আমরা অত্যন্ত গর্বিত, কারণ আমরা একটা মাটির মানুষকে আনতে পেরেছি। আর ব্যক্তিগতভাবে আমি আপনাকে অনেকদিন যাবৎ চিনি, চিনি এই অর্থে যে বেশ কিছু প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা
হয়েছে। আপনার সাক্ষীটে না যায়, কারণ আমার তো অনেকে চেনেন, আমি এলাম অখ্যাত একজন মানুষ, আপনি নিয়ে আসছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি দোয়া করবো যে আমাকে আইনিয়া যে এই যে বোর ফিল একটা কথাবার্তা, আমি এমন কি হয়ে গেলাম হয়তো আমার শ্রোতারা ভাবতে পারে যারা শুনবে যে ফকির সাহাবুদ্দিন আমি শুনলাম না, যে কোথেকে এসে বকবক শুরু করলে একে,
বাংলাদেশের মানুষ জানে ফকির সাহাবুদ্দিনকে, এটা আপনার বিনয়। আমরা সুফির জায়গাতে ছিলাম যে সুফি দর্শনের দিকে চলে গেলেন এবং সুফির গান যখন আপনি গান তখন ফিলটা আসলে কি হয়?
সুফি দর্শনটা ওই যে বললাম যে আগের বাহাদুরে তোমার গেল কই, চলিতে চরণ চল না দিনে দিনে অবশ্যই, দিনে দিনে অবশ হওয়া থেকে কিন্তু সুফিতে যাওয়া,
রাইট,
কি বললাম দিনে দিনে অবসর মানে কি? অর্থাৎ আমি আমার কবর থেকে 60 বছর দূরে, নাহলে 50 বছর দূরে, আর নাহলে 100 বছর দূরে, কিন্তু 150 বছর দূরে না ভাই, 110 বছর দূরেও না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু 60-70 মরে যায়, স্বল্প একটু অমর। খেয়াল করেন কিন্তু, লেখাপড়া করতে বয়স চলে গেছে 30 বছর,
আর বাঁচবে কয় বছর?
এস্টাবলিশ হইতে হইতে মাংনা গান গাইতে গেতে চলে গেল 10, আমার ব্যক্তিগত মাংনা গান গাইতে গেতে চলে গেল 10। 40-এর পরে গিয়ে বিয়ে করলাম, হলো 5, এখন একটা বাচ্চা হইল না, আল্লাহ যদি দিলে তো দরকার নেই। সমস্ত দর্শকেরা আমার বাপের মতো, ভাইয়ের মতো, বাচ্চার মতো, আমি এটা দেখি, আপনারা তাই মানি। তো যাও, আর কি আছে দুনিয়ার মধ্যে, আর রঙ্গরস কি করবেন?
কষ্ট হয় না এই যে বাচ্চা নেই বা এরকম সত্যি সত্যি ব্যক্তিগত জায়গা?
বাচ্চা নাই বলতে ওইটা আমি ওইটুকু বলি নাই যে নেওয়ার সময় পাইনি, আসলে নেওয়ার কেন সময় পাইনি, কিভাবে ফোকটাকে বিশ্বমানের করব। মাইকেল জ্যাকসন থেকে শুরু করিয়া ভারতের যে হিন্দি গানগুলি শুনে আমাদের টিনেজাররা নাচতেছে, আমাদের বাউল গান শুনে সেভাবে নাচবে। তবে হ্যাঁ, আমি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমি ফকির সাহাবুদ্দিন, কিছু কিছু ছেলের কাছে কিন্তু আমার বাউল গানটার কৃতজ্ঞতা করতে হবে। তার মধ্যে হাবিব কিন্তু একজন, তার মধ্যে যারা যারা ইয়াং আছে, আরিফিন রুমি করছে, শুভধারা করছে, রিঙ্কুধারা, যারা যারা গাচ্ছে এদের, এদেরকে আমার খুব ভালো লাগে। কিন্তু এরা কিন্তু গানটা কিন্তু তার বিশ্বমানের করে তুলছে, কিন্তু তাদের কাছে আমি এবং আমার বাউল গান, আমার বাংলা গান আমরা ঋণী।
জি,
হয়তো আমি এই কথাটা বলাতে আমার শ্রোতারা কি মনে করলো আমি জানি না, বাট আই হ্যাভ নাথিং টু ডু। ইতিহাস কখনো মোছা যায় না, ইতিহাস কিন্তু সত্য কথাই বলে যায়। আর ইতিহাস যদি কখন আপনি গোপন করেন, সেই ইতিহাস কিন্তু আপনাকে এমন আস্থা গড়ে ফেলে দিবে, ওখান থেকে আর আসতে পারিবেন না।
সেটাই, ফোক ফিউশন নিয়ে অনেক বিতর্ক হয়, ফোকের মধ্যে কেন ফিউশন করা হচ্ছে, ফোকের মধ্যে কেন এই ধরনের বাজনা বাজানো হয়, এক্ষেত্রে আপনার সেটা কি?
আমার ক্লিয়ার, আমি একটা ফোক ফিউশন করব, আমার ক্লিয়ার বক্তব্য। আমি যদি আমার টিউন ঠিক থাকতে পারি, আমি যদি আমার বাউল গানটা ঠিকভাবে গাইতে পারি, আমার পিছনে সারা পৃথিবীর বাজনা বাজানো, আমার সমস্যাটা কি? কারণ সুর তো ভাই একটা, ওরা ইংলিশ ভাষায় গাচ্ছে, ওরা হিন্দিতে গাচ্ছে, ওরা উর্দুতে গাচ্ছে, আমি বাংলায় গাচ্ছি, ওরা চাইনিজ ভাষায় গাচ্ছে, কিন্তু টিউন কিন্তু একটাই, সুর কিন্তু সবাই বুঝে, ভাষাগত দিক দিয়ে কিন্তু এদিক ওদিক আছে।
জি,
আমার কথা হইল আমার বাউল গানে যদি ওরা বাজায়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজায়, আমার সমস্যাটা কি? আমার বাউল গানটা আরো সমৃদ্ধ হচ্ছে, এতে কিন্তু আমি বেশি, আমার ব্যক্তিগত অভিমত যে আমার গানে যে দোতারা বাজতেই হবে, আমার গানে যে হারমোনিয়াম দিতে হবে, তা তো না। হ্যাঁ, ইয়াং ইয়াং ছেলে সারা পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবীর গান তারা মুহূর্তে ইন্টারনেটে পাচ্ছে, আমার বাউল গানটাও যদি তারা ওইভাবে যদি দিই, এতে আমার বাউল গানের হয়তো অসম্মান হবে না, হয়তো আমি এটা বলতে পারি, যদি আমার এটা বলার বয়স এখনো হয়নি। তবু আপনি প্রশ্ন করছেন, একজন প্রেজেন্টার প্রশ্ন করলে কিছুটা বলতে হয়, বলার জন্য বললাম।
জি, এবার একটু আসতে চাই যে বর্তমান জীবনে সারাদিন কিভাবে কাটে, সকালবেলা দেখা গেল,
এর আগে ওই যে সুফি গানটার কথা বলছিলেন,
জি প্লিজ,
সুফি বাউলের কিন্তু চারটা নিদর্শন, চারটা মতবাদ।
জি,
বাতুল একটা বইতে পড়েছি আমি, ডক্টর মিদুল গান্ধীর একটা বইতে পড়েছি, যে বাতুল থেকে কিন্তু বাউল, বা মানে আল্লাহ, ফ্রান্স থেকে আসছে, তুল মানে শহীদ, WITH, আল্লাহর শহীদ যারা তারা কিন্তু বাউল। বাউলের চারটা মতবাদে বিশ্বাস করে, একটা হচ্ছে বুদ্ধ সহজিয়াবাদ, মানবতাবাদ, সুফিবাদ, বৈষ্ণববাদ।
আচ্ছা আচ্ছা,
তাহলে বাউলটা কিন্তু ধর্ম রিলেটেড,
জি,
আল্লাহ খোদা, ভগবান ঈশ্বর ও দৃশ্যের সাথে কিন্তু বাউল গানটা কিন্তু রিলেটেড।
জি,
শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, যারা বাউল গায় তারা কিন্তু এটা কিন্তু একটা সাধনা, এটা আরাধনা, এটা জিকির, কার সাথে? ওই অদৃশ্যকে পাওয়ার জন্য। সুফি গানটা যে বললাম যে একটা দিন যাচ্ছে এক কদম কিন্তু কবরের দিকে যাচ্ছি, আর একটা দিন যাচ্ছে আরেকটা কদম কিন্তু কবরের দিকে যাচ্ছি, কবরটা স্মরণ করাতেই তো আজকে সুফির দিকে পড়ছি। তাই আমার গাইতে ইচ্ছে হয়, ওরে মন চলে যায় জিয়ারতে সোনার মদিনায়, সেইখানে তে ঘুমায় আছে দয়াল নবী মুস্তফা, মন চলে যায় জিয়ারতে সোনার মদিনায়। যদি আমি খাজার যদি নিয়ে গান গাইতে চাই, ওরে খাজা তোমার নামের ধ্বনি জগৎ জুড়ে শুনতে পাই, খাজা তোমার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই, ওরে প্রেম লীলা প্রেম খেলা, প্রেম লীলা প্রেম খেলা, দেখে পোড়া প্রাণ জুড়াই, খাজা তোমার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই, অসীম ক্ষমতা তোমার দান করেছেন পাগ পরোয়ার, ঘুষায় দাও মনের আঁধার তোমায় যেন দেখতে পাই, খাজা তোমার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই, পাপি তাপি তোমার কাছে দয়া মায়া সব পাইতাছে, আব্দুল করিম আশায় আছে কি করে তোমারে পায়, খাজা তোমারে প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই।
আমি একটা জিনিস বিশ্বাস করি কি প্রিয় ভাই, আমি কেন সুফির দিকে আসলাম? আচ্ছা, আমি কোন নামাজ রোজা হাউস জকাত কিছুই করলাম না, অথবা একজন হিন্দু কোন ধর্মে মানল না, কিন্তু একটা শব্দ আছে, জ্ঞানী গুণী মহাজন, দার্শনিকেরা, বিভিন্ন বুজুর্গরা, অর্থাৎ ধর্ম প্রবর্তকের ওরা বলছে কি আল্লাহ বলতে একটা জিনিস আছে। তা আমি তো মনে করি আল্লাহ নাই, না থাকলে তো ভালোই, আমি যত আকাঙ্ক্ষা করলাম সব তো পার হয়ে গেল, যদি থাকে তখন কি করবেন, যদি থাকে, এই যদি নিয়ে কিন্তু ইফ, এই ইফের জন্য ফকির শাহাবুদ্দিন তার দয়ালের কাছে সারেন্ডার করে ফেললো জীবনটা। সেখান থেকে সুফিকে নিয়ে ভাবনা, সুফি গান গাচ্ছি, আধ্যাত্মিক গান গাচ্ছি, শরীয়তের গান গাচ্ছি, মারিফতের গান গাচ্ছি, তরিকতের গান গাচ্ছি, হকিকতের গান গাচ্ছি।
চমৎকার, এতক্ষণ শোনার পরে মনে হচ্ছে কিছুই শুনিনি, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। মানে আমি আসলে লোকজন অনেক পছন্দ করি ব্যক্তিগত জায়গা থেকে, আমার আমাকে ইন্সপিরেশন যেটা দেয়, আমাকে উৎসাহ যেটা দেয়, সেটা হচ্ছে লোকজন। আমার ছোটবেলায় আমি দেখতাম যে আমার বাবা সরকারি চাকরির সুবাদে ছোট্ট একটা ট্রানজিস্টর ছিল, হ্যাঁ, হলুদ রঙের ট্রানজিস্টার, ওইখানে আব্দুল আলিমের গান বাজত, এবং ওই আব্দুল আলিমের গান যখন আমি বড়বেলায় শুনি তখন আমার মনের মধ্যে ওই ছোটবেলাটা আমি ফিরে পাই।
হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িলোকে, পাখিটি ছাড়িলোকে রে আমার, পাখিটি ছাড়িলোকে।
আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। তো এই যে ছোটবেলা থেকে বড় হওয়ার ব্যাপারটা, ওই যে ট্রানজিস্টরে ওই গানগুলো বাজত, আব্বু যখন আসতো তখন দেখতাম যে ওই ফিতা যেগুলো নিয়ে আসতো, ওখানে লালনের গান, ফরিদা পারভীনের গান, যখন সে শুনতো খুব মন্ত্রমুগ্ধ, ওই সময় তো বুঝতাম না, লালনের গান কিন্তু খুব ছোটবেলাতে বোঝা খুবই মুশকিল। তো বড়বেলায় যখন আসে ওই গানগুলো শুনি তখন ওই ওই মাটির গন্ধটা পাই, হ্যাঁ, এবং এই জন্যে বারবার যখন একজন ফোক শিল্পী সামনে দিয়ে ঘোরেন তখন আমার তাকে আমার সাধারণ মানুষ মনে
হয়। আমি আপনার সাথে একটু ওভারল্যাপ করি,
জি,
এটা আমি সম্মানিত শ্রোতাদের জন্য বলছি,
জি।
আচ্ছা, আমি আপনাকে তো প্রশ্ন করি, আপনার পরিচয় কি প্লিজ? আমি এই অর্থ বোঝাচ্ছি জাতিগত ভাবে, কিন্তু একজন ইন্ডিয়ান বলবে যে আমি ইন্ডিয়ান,
জি,
আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, অনেক কিছু আছে। একজন আমেরিকান বলবে আমার কাছে মুখোমুখ আছে, তারা অর্থনৈতিক দিক দিয়ে বিশাল ডেভেলপ, কিন্তু আমি একজন বাঙালি, আমি একজন বাঙালি, আমার কি আছে বলেন? আমার বিদেশে দেখার মতো কি আছে? আমার আপনার কি আছে বলেন? আপনার একটা মাত্র আছে, আপনার হাসন আছে, আপনার লালন আছে, আপনার দূরবীন শাহ আছে, আপনার রাধারমন আছে, আপনার নজরুল আছে, আপনার রবীন্দ্রনাথ আছে, আপনার দ্বিজদাস ঠাকুর আছে, মাইকেল মধুসূদন দত্ত আছে, আমার জসীমউদ্দিন আছে, এরাই তো, একজন আব্দুল আলিম আছেন, একজন আব্বাসউদ্দিন আছেন, এরাই তো আমার পরিচয় নাকি না? সেই পরিচয়টাকে দেওয়ার জন্যই তো আজকে বাউল গানটা বুকে নিয়ে সারা বিশ্ব ঘুরছি। আমি আরেকটা ইতিহাসের কথা বলেছি, এটা হচ্ছে আমার ফ্লোরিডা, কিন্তু একটা প্রোগ্রাম ফ্লোরিডায়, সেখানে আমার প্রোগ্রাম হচ্ছে দেখলাম ম্যাক্সিমাম বাচ্চাদেরকে নিয়ে আসলো, কিন্তু দর্শক আর পাই না, তালি বালি কিছু দেয় না, মেজাজটা গরম। আমি স্যার প্রায় ঘন্টা দেড়েক গান করলাম, দেখলাম সব বাচ্চা নিয়ে নিয়ে আইসি। তা আমি একদিন জিজ্ঞেস করছি বাচ্চাগুলো নিয়ে আসলেন কেন? তখন ওই লোকটা আমাকে বলছে তার ছেলের সামনে, ড্যাড ড্যাড দিস ইজ মাই টিউন, আমাকে দেখাই বলছে, এটাই কিন্তু আমার সুর। তারা আমেরিকাতে বড় হচ্ছে, কিন্তু আমেরিকান কালচারে, ইংরেজি কালচারে বড় হচ্ছে। ওই বাবি কিন্তু পাগলের মতো, যেখানে বাংলা গান হয় সেখানে বাউল দেখলে পাগলের মতো দৌড় দে, কেন জানেন? ওই বাউল গানটা তার ছেলেকে শোনায়, এই ছেলে, এইটাই হচ্ছে আমি আব্দুল জব্বার, এইটাই হচ্ছে আমি রহিমুল্লাহ, আমি গ্রাম থেকে আজকে আমেরিকাতে তোদেরকে জন্ম দিয়েছি। ডোন্ট ফরগেট বিহাইন্ড, দিস ইজ ফকির শাহাবুদ্দিন একজন, যারা যারা বাউল গান গাছে তারা আমার টিউন, এরাই আমার সুর, এরা আমার কালচার, কত বড় কথা।
সেটাই, আত্মতৃপ্তির এই জায়গাটা আসলে কোনোভাবেই কারোর সাথে তুলনা করা যায় না। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গানের জন্য হাহাকার। গান শুনতে চাই, একটু গান শুনতে চাই, একটু গান শুনতে চাই। আমরা শেষ করার আগে আপনার স্বপ্নের কথা জানতে চাই, আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনি আপনার জীবন নিয়ে কি স্বপ্ন দেখেন?
দয়াল রে তো ওমার কাছে কিছুই চাওয়ার নাই,
স্বপ্ন দেখা ভালো, দীর্ঘদিন বাঁচা যায়, তবে একটা স্বপ্ন যে নাই তা না, যদি জীবনে কখনো সুযোগ সুবিধা আসে
আমি একটা বাউল রিসার্চ ইনস্টিটিউশন করব, একটা বাউল একাডেমি করব।
চমৎকার,
এটা হচ্ছে আমার একটা স্বপ্ন, যেখানে সারা বিশ্বের এথনিক কালচারের পাগল মানুষগুলি ইনস্টিটিউট থেকে কিন্তু আমার বাউলটাকে রিসার্চ করবে, তারা কারা কারা ছিল, এরা কোন মহাজন, এরা কি দার্শনিক, কি স্পিরিচুয়াল শক্তি তাদের, কি আধ্যাত্মবাদের শক্তি তাদের।
চমৎকার, অনেক শুভকামনা থাকবে। তবে অনুষ্ঠানটা আসলে আমরা ওই যে বললাম, আমরা পিপাসা আসলে আপনার জীবনটা জানার সম্পর্কে যে পিপাসা ছিল সেটা তো সারা জীবন ধরেই থাকবে, যারা বাউল গান ভালোবাসেন, আমার মতো ফোক গান ভালোবাসেন, আমার শ্রোতা যারা আছেন তাদের তো অবশ্যই থাকবে। কিন্তু অনুষ্ঠানটা আমরা এভাবে শেষ করতে চাই না, অনুষ্ঠান আমরা শেষ করতে চাই যে পরিচয়ে ফকির শাহাবুদ্দিন পরিচিত বাংলার মানুষের কাছে, তার চটকদার গান, তার ফিলোসফিক গান, তার সুফিবাদ, সবকিছুর একটু মিশ্রণ দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি আপনার মতো করে একটু পাগলামো করুন, পাগলামো এই অর্থে বলছি যে আপনি যখন গান গান, আমরা টেলিভিশনে দেখেছি, বিভিন্ন স্টেজে দেখেছি, আপনার একটা হাত প্রচন্ড ভাবে মজুরের মতো মানে হাতুড়ি মারতে থাকে গানের সাথে সাথে। হ্যাঁ, সো এই পাগলামোটুকু আমাদের শ্রোতাদেরকে উপহার দিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে শেষ করতে চাই। তার আগে একটু বলে নিই প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন রবি উৎসবের রাতে ঈদের স্পেশাল হ্যালো 8920। আর আপনি নিশ্চয়ই জানেন যে মাত্র 10 টাকা ব্যবহারের পর যে কোনো নম্বরে 10 পয়সা আর 25 টাকা ব্যবহারের পর সব রবি নম্বরে 4.17 পয়সা সবসময়। তাই কম কল রেট পেতে কথা বলুন আরো বেশি বেশি, জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। হ্যাঁ, এবার
ওরে কে তুমি হেস কায়া ডালে থাকিয়া হরিলে আমারি প্রাণ, ছলনা কৌশলে জগত মজালে এমন মোহিনী জানো, কে তুমি হে সকায়া ডালে থাকিয়া হরিলে আমারি প্রাণ, দৃষ্টির আড়ালে গোপনে থাকিয়া বিদ্যুতে খেলিছ অভিনব হইয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারাতে বসেছে জ্ঞান, কে তুমি হে সকায়া ডালে থাকিয়া হরিলে আমারি প্রাণ, মানব হৃদয়ে বাসস্থান রাখো নরদৃষ্টি হতে বহু দূরে থাকো, ভুলিতে না পারি তাই তোমারে হরি অসংখ্য রূপেতে যেন, কে তুমি হেস কায়া ডালে থাকিয়া হরিলে আমারি প্রাণ, তুলপের স্থান দামেস্ক মিশরে মহাসমারোহে মদিনা নগরে, বাগদাদে আজমেরে ভান্ডারে তোমারে পেয়েছি করুণ দান, মাইজ ভান্ডার সিংহাসন করে অলঙ্কৃত দেখিয়া সকলে হই আনন্দিত, প্রশংসা কীর্তন গাহিতে করিম শুনিতে মিলায় প্রাণ। আর একটা গানের কথা বলে যাচ্ছি, বলে কেউ ফিরে না, আজম ভাই গাইলেন আজম খান সাহেব, খালি হাতে বাবা তোমার দরবারে, শাহেন শাহে আজমিরে কামাল তোমার কাছে নবীজির মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল সীম তোমার ভান্ডারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, আল্লাহরই ধনে নবীকে দিয়া নবী গেলেন গায়েব হইয়া, সেই ধন খাজায় পাইয়া বসলে নাই সায়াজ মিরে, কেউ ফিরে না হালি হাতে বাবা তোমার দরবারে। লাস্ট গানটা হচ্ছে আমি আমার ওস্তাদ শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটে গান দিয়ে শেষ করছি,
এটা আমরা পুরোটাই শুনতে চাই।
ওরে গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আগে কি সুন্দর আমরা দিনে কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিনে কাটাইতাম, বর্ষা যখন হইত গাজির গাইন আইত রঙে ডঙ্গে গাইত আনন্দ পাইতাম, বাউল গান ঘাটু গান আনন্দের তুফান গাইয়া সারি গানে নাও দূরাইতাম ভাইরে, গাইয়া সারি গান নৌকা দূরাইতাম আগে কি সুন্দর আমরা দিনে কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিনে কাটাইতাম, হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, আমরা ওইসব কি তার খবর লইতাম ভাইরে, আমরা ওইসব কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্ম বল, এখন সবাই পাগল বড় লুকাইতাম ভাইরে, এখন সবাই পাগল বড় লুকাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম ভাইরে, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর আমরা দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
আহা মারাবা,
পাওয়ার পাখি তীরে নায়াত যদি চলে যায় মনরে, পাওয়ার পাখি তীরে নায়াত যদি চলে যায় সে যে
This track was downloaded from FusionBD.com.